This track was downloaded from FusionBD.com.
Cover money, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের 90তম পর্বে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে মোট চারজনকে নিয়ে আমাদের ডরের যাত্রা শুরু হয়েছে। নাইন, অন্তু, সুরভি এবং নম্রতা পুরনো ঢাকার নবদ্বীপ বসাক লেনের কোন একটি বাড়িতে ডরের 90তম পর্বটি ধারণ করা হয়েছে। প্রিয় শ্রোতা, শান্ত এবং সুমন ছিল অন দ্য স্পটে এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আর চিকিৎসি আপনাদের সাথেই থাকছি। নাই মন্তু, সুরভি এবং নম্রতার জীবনে যেসব ঘটনা একের পর এক ঘটে গেছে তা আজকে ডরে আমরা পুরোটা সময় জুড়েই আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনা বাড়িয়ে শুরুতেই অন দ্য স্পটের কিছুটা সাউন্ড বাইট, তারপর আমরা ধীরে ধীরে মূল পর্বে প্রবেশ করব। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শান্ত, রেডি জার্নির জন্য?
একদমই রেডি।
গত সপ্তাহে নাকি মানে ভয় পেয়ে গেছিল, গত সপ্তাহের পর কোনো প্রবলেম হয়েছিল তোমার?
আমি ঘুমাতে পারিনি তিন দিন। কেউ, তুমিও তো ভয় পেয়েছো।
ইদানিং আমি আসলে ডেফিনেটলি শান্ত, আমি ইদানিং ভয় পাচ্ছি। আমি কিছু কিছু ঘটনা শুনে এবং কিছু কিছু জিনিস এত ভাবে আমার উপর প্রভাব পড়ছে, আমি জানি না এটা কেন হচ্ছে, কোনো প্রবলেম আছে কিনা। যাই হোক শান্ত, আজকে কোথায় লোকেশন? কোথায়
আজকে লোকেশন? হচ্ছে লক্ষ্মী বাজারে, কিন্তু আমি একটু টেনশনে আছি। তুমি আমার ভয় টয় পেয়ে সেখানে মানে কিছু হয়ে যায় কিনা কে জানে।
ওকে, দেখা যাক তুমি শেষ পর্যন্ত ওই জায়গাটা বের করতে পেরেছো কিনা। এরকম হান্টেড প্লেস যেখানে ভয় পেয়ে আমাদের কিছু হয়ে যাবে, তো আমরা সেটার অপেক্ষায় থাকি। তো আমি যে আশায় আছি, তুমি একটা এখন রিক্সা একটা ঠিক করবা, তারপরে বলবা যে ওঠেন, আমরা রওনা দিই। ওকে,
এই আশা থাকলে তো তুমি বিপদে পড়বা। দেখো, আমি তোমাকে কত বড় উপকার করছি, তোমার প্লেস খুঁজে দিচ্ছি, তারপর যদি তুমি বলো যে ভাড়া দিতে হবে তাহলে তো কিছু বলার নেই।
ওকে, তাহলে সবাই বিচার করবে এত কিছুর বিনিময়ে তুমি ডরে এঙ্গেজ হয়েছো। ম্যান, আর কি বলতে চাও, এটা তোমার জন্য বড় সৌভাগ্য। তো
এই সৌভাগ্যকে তুমি মিস ইউজ করতে পারবে না সুমন।
না, প্রথমে মিস ইউজ করতে হবে। কলেজে বা ইউনিভার্সিটিতে র‍্যাঙ্ক দেয় বুঝো না, যদিও র‍্যাঙ্ক দেওয়াটা কিন্তু রেস্ট্রিক্টেড, এটা ঠিক না। আমরা শান্তকে র‍্যাঙ্ক দিচ্ছি না, ও দেখছি যে সব দিক থেকে ও ফিট আছে কিনা, এই জন্য আর কি মাঝে মাঝে ওরে কিছু কিছু জিনিস চাপাই দিতে হয়, যেমন এখন রিক্সা ভাড়াটা চাপাই দিচ্ছি। তো তুমি এখন রিক্সা ঠিক করো, রিক্সা ভাড়া দাও, তারপর রওনা দিই।
আমি রিক্সা ঠিক করছি, কিন্তু আমার কাছে কিন্তু মানি ব্যাগ নেই। তুমি যদি আমার ভরসায় যাও তো তাহলে তো
ওকে, নো প্রবলেম। তুমি রিক্সাওয়ালাকে একদিন ফ্রিতে খেতে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে,
কি হবে সেটা
রিক্সা চালিয়ে দিবা, তুমি রিক্সা চালাবা, রিক্সা আমি আর রিক্সাওয়ালা পেছনে বসবো। ওকে,
কত শখ। আচ্ছা চলো, আপাতত একটা রিক্সা নিই, চলো। রিক্সায় করে কারণ বাজার থেকে আমরা পৌঁছাই লক্ষ্মী বাজারের নবদ্বীপ বসাক লেনে।
শান্ত, এটাই কি সেই জায়গাটা? আমার কাছে কেন জানি একটু প্যাচানো প্যাচানো মনে হচ্ছে। আমরা ঠিক জায়গায় আসছি তো?
আসলে পুরনো ঢাকা তো একটু এই অলি গলি ঘুরে তারপরে সবকিছু মিলে প্যাচানোই হয়ে যায়।
তো আরো কি হাঁটতে হবে কিছুক্ষণ?
অল্প কিছুক্ষণ হাঁটার পরে আমরা সেই গলিতে ঢুকে যাব।
ওকে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি দুইটা গলি আছে, মানে কোনটা দিয়ে যাওয়া যায় বল?
আমরা ডান পাশে যে ছোট গলিটা আছে সেই গলিটা দিয়ে যাব।
শর্টকাট হবে কি?
হ্যাঁ। এবং একটা মজার বিষয় কি খেয়াল করছো কিনা জানি না সুমন, পুরনো ঢাকা মানে একটু জাঁকজমক টাইপের ব্যাপার, কিন্তু এই জায়গাটা কিন্তু সেরকম না।
সেরকম না, রাইট। সেই জন্য আমার প্রথম প্রশ্নটা ছিল আমরা ঠিক জায়গায় আসছি কি, মানে আমার কাছে একটা অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছিল। পুরনো ঢাকার ম্যাক্সিমাম জায়গা কিন্তু সেই রাত 12টা 1টা পর্যন্ত অনেক হিউজ ক্রাউডেড থাকে, রাইট? তো এই জায়গাটা একটু অন্যরকম। তো আমরা কি ডান পাশের গলিতে যাচ্ছি?
হ্যাঁ।
তো এটাতে শর্টকাট যে আছে, শর্টকাটে কোনো বিপদ হবে না তো? কারণ ডরের কিন্তু এক্সপিরিয়েন্স, যেই দিক দিয়ে শর্টকাট ওই দিকেই বিপদ।
আচ্ছা দেখা যাক, আমরা যাই, চলো।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। প্রতি বৃহস্পতিবারে সুমন যেটা কথা দিয়ে থাকে কোন একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে যোগ দেবে এবং সেই সাথে গ্রুপ অফ পিপল নিয়ে যোগ দেবে আপনাদের সাথে, যাদের অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, সবাই একজন আরেকজনের সাথে সেগুলো শেয়ার করতে চায়। তো আজকেও কিন্তু সেটাই হচ্ছে এবং কোথায় কিভাবে এসেছে অলরেডি জেনে গেছেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, অবশ্য শান্তর ডিরেকশনেই, শান্ত বেশ ভালোভাবেই ডিরেক্ট করেছে আমাদেরকে পৌঁছানোর জন্য। থ্যাংকস শান্ত,
মোস্ট ওয়েলকাম। শুনুন, কেমন লাগছে জায়গাটায়?
জায়গাটা
কেমন যেন না,
একটু কেমন যেন অবশ্যই, এবং কেমন যেন বলেই নিশ্চয়ই তুমি খুঁজে বের করেছো।
আর
বাই দ্য ওয়ে, এখানে যারা আছে সবাইকে একটু বলি যে গত এপিসোড থেকেই কিন্তু শান্ত আছে আমাদের সাথে এবং থাকবে। শান্ত মোটামুটি এখন বেশ কিছু হন্টেড জায়গা খুঁজে বের করার একটা দায়িত্ব ওকে দেওয়া হয়েছে এবং সে হন্টেড জায়গাগুলো খুঁজে বের করেছে এবং সেই ধারাবাহিকতায় আজকে এই জায়গাটা খুঁজে বের করেছে শান্ত। এবং এই জায়গার যে ঘটনাগুলো আছে শান্ত, ধীরে ধীরে কিন্তু তোমার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো জানবো যে
হ্যাঁ সব
কেন আমরা এই জায়গাটাতে আছি। যদিও আমি কিছুটা ঘটনা জানি, তারপরেও এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই জানেন না। তো আমরা শান্তর কাছ থেকে ধীরে ধীরে এই ঘটনাগুলো শুনবো। তো আমরা ঘটনার দিকে যাব এবার, যারা আছে তাদেরকে দিয়ে শুরু করব। বিশেষ করে আজকে একটা কথা একটু স্পেশালি বলি যে আজকে যাদেরকে দিয়ে শুরু করছে মানে সবাই একটু ভিন্ন মেরুর, ম্যাক্সিমামই হচ্ছে আজকে হবু ডাক্তাররা রয়েছে দরের এই জার্নিতে যোগ দিয়েছে। তো ডাক্তারদের কাছ থেকে আজকে আমরা তাদের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স গুলো শুনবো, অর্থাৎ আমরা একজন আরেকজনের হরর যে এক্সপিরিয়েন্স গুলো রয়েছে এগুলো জানার চেষ্টা করব। তবে জানার আগে একটু এখানে যারা আছেন কিভাবে এসেছেন প্রত্যেকে জানেন, তো আমি আরেকবার একটু বলতে চাই। এবং আমি ইদানিং ফেসবুকে অনেক মেসেজ পাচ্ছি, আমাকে অনেকে ইনবক্স করছে, অনেক কিছু জানতে চাইছে, লাইক কেউ ভয়েস এসএমএস পাঠাচ্ছে। কিছুদিন আগে আমি একটা ভয়েস এসএমএস পেলাম সৌদি আরব থেকে, একজন করেছে এবং সে ডরকে খুব ভালোবাসে এবং ডরকে বিভিন্ন পরামর্শ দিয়েছে। ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম জানাই এই ধরনের পরামর্শ যারা দিয়ে থাকেন। আমরা আপনাদের প্রত্যেকটা পরামর্শ শুনি এবং চেষ্টা করি সেখান থেকে যাচাই বাছাই করে যেটা ডরের জন্য বেটার হবে সেটাকে গ্রহণ করার। এবং আমরা এই সাপোর্টটা প্রত্যেকের কাছে চাই, আপনাদের সাপোর্ট নিয়ে এই ডর চলতে থাকবে। তো এবার আমরা যাব মূল ঘটনার দিকে, আসলে যারা হচ্ছে আজকে ঘটনা বলবে, যাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে তাদের কাছে। এবং শুরুতে আমরা যাকে দিয়ে স্টার্ট করতে চাই প্রথমে তার পরিচয়টা আজকে জানবো এবং তারপর তার ঘটনাগুলো শুনবো। একটু পরিচয়টা জানি আপনার।
আমি নাহিম আহমেদ, আর আমি ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট ফ্রম হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।
অ্যানাদার গেস্ট ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তো আমরা গত এপিসোডে একজন পেয়েছিলাম যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর ছিল এবং তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আমার আসলে একটা কমন প্রশ্ন থাকে যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হরর জিনিসগুলোতে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলোতে সহজে বিশ্বাস করতে চায় না। তো আপনি কি বিশ্বাস করেন?
ফার্স্ট অফ অল আমি এক বিলিভার। আর অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমার এই জিনিসটার প্রতি কেমন জানি খুব বেশি একটা আগ্রহ কাজ করতো এবং স্টিলও করে, আর আমার নিজের সাথেও কিছু পার্সোনাল ঘটনা ঘটছে, দ্যাটস ওয়াই আসলে এই জিনিসটার প্রতি আমার বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছে আর কি।
তো এবার তাহলে আমরা যাই, কিভাবে আপনার বিশ্বাসটা দৃঢ় হয়েছে আমরা সেটা জানার চেষ্টা করি। তো আপনি কোথা থেকে স্টার্ট করতে চান?
আচ্ছা, আমি আমার বাসার একটা স্টোরি দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। স্টোরিটা হচ্ছে আমার, আমি বর্তমানে এখন যেখানে থাকি আমার বাসা হচ্ছে খামারবাড়ি।
আচ্ছা,
ওখানে একটা অ্যাপার্টমেন্ট, একটা কাহিনী। তো আমি একটু ফার্স্ট থেকে শুরু করি ঘটনাটা, সেটা হচ্ছে আমি যখন ক্লাস এইটে পড়তাম, দ্যাট মোমেন্ট আমরা একটা বাসা থেকে অন্য একটা বাসায় শিফট হব এবং ওই মোমেন্টটা ছিল আমার জাস্ট বার্ষিক পরীক্ষার আগে মোমেন্টটা। আমি নর্মালি জানি যে লাইক কোথাও নতুন বাসায় বা কোথাও নতুন কিছুতে স্টার্ট করতে গেলে আমাদের ধর্মের রীতি আছে মিলাদ পড়ানোটা। তো আমার বার্ষিক পরীক্ষা থাকার কারণে আব্বু আম্মু একটু মানে চিন্তা করলো যে পরীক্ষার মাঝখানে আমি এত বড় একটা জিনিস করবো, ওর পড়াশোনায় হ্যাম্পার হবে, সো আমরা জিনিসটা একটু পরে করি। তো ব্যস্ত হয়ে আসলে মানে ওইভাবে না স্টার্ট করে আমরা উঠে গেলাম বাসায়। তো যেদিন আমরা বাসা চেঞ্জ করলাম, সকাল থেকে অনেক কাজ এটা ওইটা ওদিকে না মুভ করা, তো দেখা গেছে এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো রাতে বেসিক্যালি মানে আমাদের বিছানা যেটা ফিক্স করা ওই জিনিসটা তখনও করা হয়নি। তো আমি আর আমার একটা কাজিন, মানে আমার রুমে যেটা আমি এখন যে রুমে এখনো আসছি আর কি, সো ওই রুমে আমরা জাস্ট ফ্লোরিং করে দুজন ঘুমানোর প্রিপারেশন নিলাম। অলমোস্ট আমরা সারাদিন টায়ার্ড ছিলাম, সো কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুমে কোনো প্রবলেম হয়নি, ইটস টোটালি ফাইন ছিল। বাট সকালবেলা উঠে আমরা একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে মানে বাসায় টাইলস থাকে, ওরা সবাই দেখবেন যে টাইলস এর পাশে একটা স্কেটিং থাকে। তো আমার বাসার টাইলস এর যে স্কেটিংটা ছিল, স্কেটিং এর জাস্ট একটু উপর থেকে আমরা নোটিস করলাম একদম পুরো সিলিং পর্যন্ত জাস্ট একটা ব্লাডের জাস্ট একটা শেপ পুরা, মানে একটা চিকন একটা লাইনের মতো জাস্ট একদম নিচ থেকে উপর পর্যন্ত। তো আমরা ফার্স্টে জিনিসটা বাসায় সবাই দেখলাম, আব্বু আম্মু আসলো রুমে এসে চেক করলো। তো আমরা ফার্স্টে থিঙ্ক করি নাই লাইক কোনো প্যারানর্মাল কিছু হবে, আমরা জাস্ট নর্মাল একটা ঘটনা হিসেবে দেখা ট্রাই করলাম। ফার্স্ট অফ অল আমরা থিঙ্ক করলাম যে লাইক নতুন বাসা হয়তো বা কোনো কিছু মানে পাখি বা কোনো পোকা টোকা হয়তো বা ফ্যানের সাথে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে ছিটকে হয়তো বা পড়ে গেছে। বাট পরে দেখলাম যে আসলে জিনিসটা আসলে ওই ধরনের না, বিকজ যে ধরনের শেপ ছিল এটা পুরো প্যারাল একটা মানে দাগটা ছিল আর কি, এবং
মানে বিক্ষিপ্ত ভাবে ছিল,
বিক্ষিপ্ত ভাবে ছিল না। তো যদি চারিদিকে ছড়ানো থাকতো তাহলে হয়তো ভাবতাম যে কোনো কিছু হিট করে তারপর সেটা ছড়াই গেছে, বাট জিনিসটা এরকমও ছিল না। মানে এটা দেখার পর আসলে আমরা একটু ফ্রিকড আউট হলাম। ওকে ফাইন, ওই দিন তো আমাদের সবকিছু পরের দিন আমরা ফিক্স আপ করে ফেললাম রুমে, সবকিছু ডেকোরেশন কমপ্লিট করার পরে পরের দিন আমি রুমে একা ঘুমালাম, ঘুমায় কোনো প্রবলেম হয়নি। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর যেটা দেখলাম যে আগের রাতের মতো ঠিক সেম কাহিনী, এবার আমি বলবো না যে আমার দেয়ালে পুরো সেম প্লেসে ছিল, এটা একটু ডানেপ ছিল আর কি, আগেরটা ছিল একটু হালকা ডিফারেন্ট প্লেসে ছিল, বাট পুরো সেম ক্যাটাগরি। তো পরপর যেহেতু দুদিন হলো সেটা বাসার সবাই একটা চিন্তার ভাঁজ পড়লো মাথায় যে অ্যাকচুয়ালি পরপর দুদিন তো হওয়া কোনোদিনও পসিবল না।
এটা ব্লাড যেটা আপনারা কনফার্ম?
হ্যাঁ ডেফিনেটলি।
আচ্ছা, এবং ব্লাডটা হয় না, কিছু ব্লাড আছে যে শুকিয়ে গেলে যেরকম একটা থাকে বা তাজা ব্লাড হলে যেরকম হয়, তো এই ধরনের
এক্স্যাক্টলি মানে বলতে গেলে জিনিসটার কালারটা ছিল হচ্ছে একটু ব্রাইট রেড টাইপের।
আচ্ছা আচ্ছা,
এখন রক্তের কালার কিন্তু অনেক ধরনের হয়, একটু শুকিয়ে গেলে এক ধরনের বা সাথে সাথে হলে এক ধরনের, বাট ব্লাডটা এরকম ছিল টু থ্রি মানে আওয়ার্স আগে যদি কোনোভাবে যদি জিনিসটা ওয়ালে লাগে তখন যেরকম একটা কালার হবে এরকম টাইপের আর কি। তো এই ঘটনাটা ঘটার পরে যেটা হলো যে বাসায় সবাই একটু প্যানিক হয়ে গেল যে পরপর যেহেতু দুদিন হচ্ছে, তো আব্বু আম্মু ডিসকাস করলো যে না অ্যাকচুয়ালি আমাদেরও উচিত হয় নাই লাইক মিলা টিলা কিছু না করে হঠাৎ করে উঠে যাওয়া। পরে দেখা গেলো যে দুদিন টু থ্রি ডেজ এর মধ্যে আমাদের বাসায় মিলাদ অ্যারেঞ্জ করা হলো, এবং আল্লাহ রহমতে ওই মিলাদের পরে আর কি এই ঘটনাটা কখনো ঘটে নাই। এরপর কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা মানে আমার নিজের সাথেই হয়েছে বাসায়, এর মধ্যে একটা ঘটনা আমি বলতে পারি, সেটা হচ্ছে ঈদুল ফিতরের একটা ঘটনা। তো নর্মালি যেটা হয় যে ঈদের দিনে যেটা হয় যে সবাই ফ্যামিলি একসাথে একটা গেট টুগেদার, ঈদের দিন বিভিন্ন স্পেশাল প্রোগ্রামও থাকে টিভিতে। তো আমরা বাসার সবাই মিলে এক প্রোগ্রাম দেখছি রাত্রেবেলা ঈদের দিন, তো প্রোগ্রাম দেখতে দেখতে লাইক অলমোস্ট একটা দেড়টা বেজে গেছে, তো যে যার রুমে ঘুমাতে চলে গেল। এবং আমি তো বলে রাখি এর আগে যে আমাদের বাসার প্রত্যেকে যখন ঘুমায় প্রত্যেকে কিন্তু নিজের রুম লক করে ঘুমায়, তো কোনো রুম খোলা থাকে না। আমার অ্যাকচুয়ালি ওই টাইমে টিভিতে কি প্রোগ্রামটা চলছিল আমার ঠিক মনে নেই, বাট ইন্টারেস্টিং করে একটা নাটক ছিল, তো ওই নাটকটা দেখার জন্যে আমি জাস্ট জেগেছিলাম। আমি বললাম যে তোমরা ঘুমায় যাও সবাই, আমি কিছুক্ষণ পরে ঘুমায় যাবো। সবাই সবাই চলে গেল, আমি সবাই চলে যাওয়া আধা ঘন্টা পর্যন্ত দেখলাম অলমোস্ট তখন দুইটা ক্রস করে গেছে। পরে আমি ভাবলাম যে না এবার ঘুমানো উচিত, তো টিভি অফ করলাম, মানে ড্রয়িং রুমে যে লাইট টাইট থাকে ফ্যান ট্যান থাকে সব অফ করার পরে আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুলাম, মানে রুমে গিয়ে বিছানার বালিশ কোলবালিশ সবকিছু গুছালাম, সেট আপ করলাম, মানে এইসব করতে করতে আমার অলমোস্ট 10 মিনিটস হয়ে গেছে। তো 10 মিনিটস পরে আমি আমার রুমে মানে লাইট অফ করলাম, মোটামুটি সব ডার্ক হয়ে গেল। তো আমি জাস্ট বিছানায় বসলাম, বসে জাস্ট আমি মানে বালিশে মাথাটা লাগাবো, এই মোমেন্টটা তো যেটা হলো আমি খেয়াল করলাম যে আমি যে রুম থেকে মানে এতক্ষণ টিভি দেখে আসলাম ড্রয়িং রুম থেকে, ওখানে সাডেনলি মানে লাইটটা জ্বলে উঠলো উইদাউট এনি রিজন। তো
সুইচটা তখনও বন্ধ ছিল,
সুইচ ডেফিনেটলি বন্ধ ছিল, বিকজ আমি 10 মিনিট এত কিছু করলাম তখন কিন্তু কোনো মানে লাইট জ্বলে উঠে নাই। সো আমি ফার্স্ট অফ অল আমার মানে রুম থেকে ড্রয়িং রুমের ডিস্ট্যান্স খুবই কম, এবং বলতে গেলে আমি জাস্ট র্যাপিডলি ওখান থেকে মুভ করে আমি ড্রয়িং রুমে চলে গেলাম, যেটা আমার কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ডের ব্যাপার। গিয়ে দেখলাম যে লাইটটা সিনাও জ্বলা এবং আশেপাশে কেউ নেই। তো আমার ফার্স্ট থিঙ্কিং হলো যেটা যে বাসায় হয়তো বা কেউ উঠছে, আমি এটা ফার্স্ট থিঙ্ক করলাম। তো আমি সাথে সাথে সবার রুম গেলাম, দৌড়ে গেলাম সবার রুম লক, তো আমি নক করলাম। ইভেন সবাই যখন আব্বু আম্মু বের হয়ে আসলো আমার বন্ধুর রুমে গেলাম, ওরা যখন বের হয়ে আসলো তখন দেখলাম ওরা লিটারেলি ঘুমাচ্ছে, ঘুমানোর সময় আসলে মানুষের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে অনেকটা মানে ঘুমন্ত অবস্থায় থাকে। তো আমি বললাম যে তোমাকে কেউ লাইট জ্বলাইছে, ওরা বললো যে না আমরা জ্বলাই না, আমরা তো ঘুমাচ্ছি। পরে আমি যেটা থিঙ্ক করলাম যে আচ্ছা বাসায় কি কোনো চোট ঢুকলো কিনা, তো আমি তো চেক করি। তো আমি পুরা ওয়াশরুম বলেন খাতে নিয়েছি হোয়াটএভার আমি সবকিছু চেক করলাম, দেখলাম যে না কোনোভাবেই কোনো কেউ নাই এবং সবাই ঘুমাচ্ছে। তো আমি পরে ওই সুইচটাতে বারবার অফ অন করে দেখলাম যে একবার অফ করে দেখলাম আর জ্বলতেছে কিনা,
প্রবলেম আছে
না, হ্যাঁ কোনো, হ্যাঁ কানেকশন প্রবলেম বা ইলেকট্রিক্যাল অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, বাট কোনো ধরনের প্রবলেম নেই, রেগুলার কাজ করতেছে, সুইচ অন করলে চলতেছে, অফ করলে বন্ধ হচ্ছে, এবং অফ করে আমি অনেকক্ষণ ওয়েটও করলাম যে পরবর্তীতে কোনো কারণে জ্বলে ওঠে কিনা, না কোনোভাবে জ্বলতেছে না। অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমি আজ পর্যন্ত কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি।
পরে যখন আপনি আবার ঘুমাতে গেলেন, নিশ্চয়ই লাইটটা বন্ধ করে আবার ঘুমাতে গেছেন, তো এরপরে কি আবারও জ্বলে উঠেছে বা
এরপর কিছু
হয়নি? এই ধরনের ঘটনা কি বাসায় আরো কিছু ঘটেছে?
আরো কিছু বলতে,
আপনি বলেছিলেন মিলাদ দেওয়ার পরেও যদিও ব্লাড এর ব্যাপারটা চলে গেছে, বাট বিক্ষিপ্ত কিছু ঘটনা টুকটাক ঘটে যাচ্ছিল, তো আর কি ধরনের ঘটনা ঘটেছিল?
এখানে আমার একটা ঘটনা আছে আমার বাসারই মিলাদের পরে, সেটা হচ্ছে একদিন আমি ঘুমাচ্ছিলাম, এবং বেসিক্যালি এই ঘটনাগুলোর পরে আমি যেটা করি যে আমার রুমে লাইট অন করে আমি ঘুমাই, ইভেন এখন আমি লাইট অন করে ঘুমাই, কারণ আমার অফ করে ঘুমাইতে একটু অস্বস্তি লাগে আর কি। তো লাইট অন করে আমি যখন ঘুমাচ্ছিলাম, আমি ঘুমাই গেছি অলমোস্ট, সাডেনলি আমি একটা টাইমে দেখতে পারলাম যে আমি আশেপাশে সবকিছু দেখতে পাচ্ছি, ইভেন আমি নিজে যে ঘুমাচ্ছি আমার নিজেকে আমি দেখতে পাচ্ছি যে আমি শুয়ে আছি। তো ভালো কথা, আমি শুয়ে আছি। তো এট দ্যাট পয়েন্ট আমি সাডেনলি রিয়েলাইজ করলাম যে আমি না আস্তে আস্তে বিছানা থেকে উপরে উঠছি, এবং উপরে উঠতেছি উঠতেছি একটু একটু করে উপরে উঠতে উঠতে আমি অলমোস্ট ফ্যানের কাছাকাছি চলে গেছি, এবং যখন আমি ফ্যানের কাছাকাছি পর্যন্ত চলে গেলাম, তখন আমার মাথায় ঘুমন্ত অবস্থায় স্ট্রাইক করলো যে আমার একটু উপরে উঠলে হয়তো আমার ফ্যানের সাথে বডি টাচ লাগবে এবং আমার কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো দ্যাট মোমেন্ট আমি যখন মানে লাইক নিজেকে ছোটানোর জন্য মানে নড়াচড়া করতে লাগলাম, দ্যাট মোমেন্ট যেটা হলো আমি ধাম করে পড়ে গেলাম, মানে আমি যে বিছানায় পড়ছি ভাইব্রেশন বলেন প্লাস আমি হালকা মানে কোমরে ব্যথাও পর্যন্ত পাইছি। আমি ওই পড়ার পরে আমি রিয়েলাইজ করতে পারলাম আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছি, তখন আমি আশেপাশে তাকালাম, ওকে ফাইন সব নর্মাল, বাট এতক্ষণ যে আমার সাথে ইনসিডেন্টটা হলো এটা অ্যাকচুয়ালি কেউ বিলিভ করবে না, বাট ইটস ট্রু, মানে আমার সাথে হয়েছে দেখে আমি বুঝতে পারছি আসলে জিনিসটা কতটা হরিফাইড ছিল।
আসলে কারোর সাথে এগুলো না ঘটলে ওটা ওইভাবে কেউ বিলিভ করতে পারবে না। তবে আপনার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা আপনি যেই ঘটনাগুলি ঘটেছে প্রত্যেকটা ঘটনার পেছনে লজিক খোঁজার চেষ্টা করেছেন যেটা কেন ঘটেছে।
স্বাভাবিক
লাস্ট মোমেন্টে আপনি কিছু পাননি, তখনই এটা আসলে হরর বা প্যারানর্মাল কোনো কিছু হয়ে গেছে। আমরাও সেটাই চাই যে কোনো কিছু একটা ঘটা মাত্রই ওটাকে হরর মনে করা আসলে ঠিক না, এটা আসলে লজিক দিয়ে খণ্ডানোর চেষ্টা করা উচিত যে এটা কি হয়েছে। যদি কোনো কিছু লজিক না মিলে দেন আপনি বলতে পারেন যে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট। তো এই ছিল আপনার বাড়ির এই ঘটনাগুলো ছিল। তো আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আছে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
আমার ছোটবেলায় একটা ইনসিডেন্স আছে, সেটা হচ্ছে আমার এবং আমার আম্মু দুজনের সাথে একসাথে ঘুরছে। দেখা যেত ছোটবেলায় যখন ক্লাস 3-4 পড়তাম, ওই টাইমে দেখা যেত বার্ষিক পরীক্ষা পরে একটা বড় একটা গ্যাপ পড়তো ডিসেম্বর মাস। তো ওই সময়টা খুব মজার ছিল যে আমরা লাইক বাড়িতে ঘুরতে যাব, দেশের বাড়ি গ্রামের বাড়িতে যাব, ইভেন আমার হোম টাউন চাঁদপুর। সো চাঁদপুরে দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন ওখানে থাকে। তো একবার যেটা হলো যে আমি চাঁদপুরে আমার এক খালামুনি আছে, এই খালামুনি ছিল বাসাটা হচ্ছে চাঁদপুরে যারা থাকে তারা নিশ্চয়ই ওয়াবদা নামে একটা কলোনি আছে ওইটাকে চিনবে। তো এটা হচ্ছে চাঁদপুরের ওয়াবদা কলোনি একটা ঘটনা। তো ঘটনাটার আগে একটু আমি ডিসক্রাইব করে নেই, সেটা হচ্ছে আমার খালামুনি যেখানে থাকে ওই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ঠিক পাশে মানে হিন্দুদের একটা শ্মশান ঘাট ছিল একদম ঠিক পাশে। তো ঘটনাটা একটা রাতের কাহিনী, আমি যেহেতু ছোটবেলা আম্মুর সাথে ম্যাক্সিমাম টাইম ঘুমাইতাম, তো আমি আম্মু রাতের বেলা ঘুমাইছি, আমাদের বিছানাটা ছিল হচ্ছে একটা জানালা পাশে এবং জানালাটা ঠিক পাশেই হচ্ছে শ্মশান ঘাটটা। এবং লাইক আমি যেহেতু ছোট ছিলাম আমার মাথার মধ্যে এগুলা কখনোই আসে নাই যে মানে ভৌতিক বা সামথিং রিলেটেড কিছু ঘটতে পারে। তো যেটা হলো আমি জানালা ঠিক পাশে ঘুমালাম আর আম্মু ঘুমালো আমার পাশে, আমার ঠিক ইমিডিয়েট পাশে ছিল জানালাটা। তো আমি ঘুমায় পড়ছি। তো পরের দিন সকালবেলা আমি যেটা ঘুম থেকে ওঠার পর, অ্যাকচুয়ালি আমাকে ফার্স্টে আম্মু বলেও নেই, জিনিসটা হচ্ছে আম্মু আর খালামণি মানে রান্নাঘরে সকালবার ব্রেকফাস্ট বানানোর সময় কিছু একটা নিয়ে ডিসকাস করতেছিল। তো আমি লুকে লুকে ওনাদের কথাটা শোনার জন্য আমি একটু ট্রাই করলাম। পরে শুনে আমি যেটা বুঝলাম যে কালকে রাতে আমি আম্মু ঘুমাইছি ঠিকই, রাতে একটা সার্টেন পয়েন্ট অ্যারাউন্ড 3-3:30 এরকম টাইমে আম্মু খেয়াল করলো, লাইক আগের দিনে জানালাগুলো কিন্তু আপনি খেয়াল করবেন যে দুটা পার্ট ছিল, দুটা পার্ট দুপাশ দিয়ে ছড়া যায় এবং যখন বন্ধ করতে হয় এক পাশে মাঝখানে মানে ওই যে সিটকারি মতো ছিল মাঝখানে থাকে, এবং জানালার যে কাঁচগুলা ওগুলা কিন্তু বক্স আকারে থাকে, নট যে পুরোটা একদম কাঁচের সেটা না। তো আমার একটা খেয়াল করলো একটা বক্সে না কি জানি শব্দ হচ্ছে, শব্দ 3-4 হচ্ছে। তো শব্দটা 3-4 হওয়ার পরে আম্মু করলো কি মানে কি হয়েছে মানে জানালাটা কেন এরকম নড়তেছে, আম্মু ফার্স্টে থিঙ্ক করলো যে হয়তো বাইরে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে বা ব্যস্তার কোনো একটা কিছু জানার সাথে বাড়ি খেয়ে বারবার শব্দটা হচ্ছে। কিন্তু আম্মু আশেপাশে যখন তাকায় দেখলো যে না ঝড় বৃষ্টি তো দূরের কথা, গাছে একটা পাতাও নড়তেছে, বাতাসেরও খুব একটা মানে ব্যাপার ছিল না, অনেক আগের কাহিনী এটা। তো ওই সময় মানুষরা এত ইলেকট্রিসিটিও কিন্তু ছিল না, মানে মফস্বল শহরে সবাই নিজের সাথে ছোট ছোট টর্চ টাইপের একটা রাখতো যাতে রাতে মুভ করতে ইজি হয় আর কি। তো আমুর হাতের পাশে একটা টর্চ ছিল, তা আম্মু টর্চটা দিয়ে মানে বাইরে ফোকাস করলো, ফোকাস করে আম্মু যেটা দেখলো একটা হাত, লোমশ একটা হাত, খুব কালো কুচকুচে, বাইরে তো এমনিতে অন্ধকার কিন্তু লোমশ হাতটা আরো বেশি অন্ধকার, দ্যাটস ওয়াই দুটার ডিফারেন্স আম্মু বুঝতে পারলো, এবং দেখলো যে জাস্ট হাতটা দেখা যাচ্ছে হাতের কবজি পর্যন্ত আর এর বাইরে কিছু দেখা যাচ্ছে না, তার কোনো বডি ফিগার নাই, কোনো শেপ নাই, জাস্ট হাতটাই হাতটাই বারবার খালি কোনো নক করতেছে এবং জানালাটা খোলা ট্রাই করতেছে। তো আম্মু যখন লাইক টর্চ লাইটটা ওই ইয়েটা ফোকাস করে ফেললো, তখন আম্মু যেটা দেখলো যে হাতটা মানে হঠাৎ করে যেটা হয় যে কোনো একটা বিল্ডিং থেকে লাফ দিলে যেরকম হয় মানে একটু উঁচুতে ওঠা দেন ড্রপ করে পড়াটা, হাতটা এরকম লাইটটা দেখে জাস্ট উঁচুতে ওঠে ড্রপ করে নিচে পড়ে গেল। যখন জিনিসটা পড়লো ওইখানে পাশে কিন্তু অনেক ঝোপঝাড় ছিল, আমরা জানি যে ঝোপঝাড়ে কোনো কিছু পড়লে একটা শব্দ হয়, বিল্ডিংটা ছিল তিনতলায়, আম্মু ওই তিনতলা উপর থেকে জানালা বন্ধ অবস্থায় শুনলো যে ঝোপের মধ্যে কিছু একটা ধুপ করে পড়ছে। আমি যেহেতু ছোট মানুষ, দ্যাটস ওয়াই ওই সময় ছোট ছিলাম, অনেক ভয় পাবো, দ্যাটস ওয়াই মানে আম্মু খুব একটা শেয়ার করতে ইন্টারেস্টেড ছিল না, বাট আম্মু আর খালামুনে যখন ডিসকাস করলো তখন জিনিসটা শুনলাম আর কি যে এরকম জিনিসটা হয়েছে। পরে যেটা হলো যে পরের দিন থেকে আমাদেরকে অন্য একটা রুমে দিয়ে দিল, ওই রুমে আর আমরা কখনোই খুব একটা যেতাম।
আমার একটা বিষয় একটু জানার আছে যে আপনারা তো জাস্ট ওখানে বেড়াতে গিয়েছিলেন এবং একদিন রাতের ঘটনাটা ঘটেছে, যারা ওখানে সব সময় থাকতো তাদের সাথে কখনো কোনো কিছু ইনসিডেন্ট হয়েছে কিনা জানেন আপনি?
আমি আমাদের যখন এই ঘটনাটা ঘটলো তখন লাইক আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা মানে আপু তোমাদের এখানে কি কোনো মানে ঘটনা ঘটছে, যেহেতু পাশে শ্মশানঘাট আছে তো অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তখন আমার কাজিন একটা ঘটনা শেয়ার করলো, ঘটনাটা অ্যাকচুয়ালি অনেক প্যাথেটিক ছিল। আমাদের খালামুনির বিল্ডিং এর ঠিক পাশে একটা টিন শেডে একটা ঘর ছিল, তো ওইখানে স্বাভাবিক দরিদ্র টাইপের তারা থাকতো আর কি। তো এরকম একটা ফ্যামিলির একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স অ্যারাউন্ড 10 বছর হবে এবং খুব মেয়েটা সবাই আদর করতো, স্বাভাবিক ছোট বাচ্চাদের সবাই আদর করে। মফস্বলে যেটা হয় বিল্ডিং ছাড়া যারা থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম পুকুরে গোসল করে, ওইখানে কিন্তু ওয়াসার অত ইয়ে ছিল না আরকি। টিনশেডের পাশেই শ্মশানঘাটটা ছিল এবং শ্মশানঘাটের পাশেই একটা পুকুর ছিল। একদিন দুপুরবেলা মেয়েটা গোসল করতে যাবে, নর্মালি যেটা হয় যে মেয়েটা গোসল করার সময় ওর বাবা বা মা কাউকে সাথে নিয়ে যায়, কিন্তু ওই দিন আনফর্চুনেটলি যেটা হলো যে বাবা বাইরে ছিল এবং মা রান্নার কোনো একটা কাজে ব্যস্ত ছিল। ওই সময় যেটা বললো যে মেয়েটাকে যে যাও তুমি গোসল করে তাড়াতাড়ি ফিরে আসো, তো মা তো রান্না বান্নানে ব্যস্ত ছিল, মার অতটা খেয়াল ছিল না। মেয়েটাকে যখন বসলো তখন অ্যারাউন্ড 1টার মতো বাজতো, 3টার সময় যখন সবাই খেতে বসলো তখন মা নোটিস করলো যে মেয়েটা এখন নাই। তো সবাই একটু প্যানিক হয়ে গেল এখনো কেন আসে নাই, সবাই ভাবলো যে আচ্ছা হয়তো বা গোসল করে কোনো কোনো ফ্রেন্ডের বাসায় খেলতে গেছে। তো ডেফিনেটলি ওই কারণে যেটা হলো যে সবাই খোঁজাখুঁজি স্টার্ট করে দিল যে অন্য কোনো ফ্রেন্ডের বাসায় আছে কিনা, কেউ সবাই বলতেছে যে আমরা তো ওকে দেখি নাই, সবাই অনেক জানাজানি হয়ে গেল এবং সবাই একসাথে খোঁজা স্টার্ট করলো, খুঁজলো খুঁজলো সন্ধ্যা হয়ে গেল অলমোস্ট, কোথাও ওকে খুঁজেই পেল না। পরে যেটা ওর মা সবাইকে বললো যে ও অ্যাকচুয়ালি গোসল করতে গেছে, গোসল করে যাওয়ার পর ফিরে আসেনি। পরে সবার মাথায় এটাই হিট করলো যে হয়তো বা মেয়েটা হয়তো বা গোসল করতে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই রাতের বেলা লাইট টাইট দিয়ে পুকুরে যতটুকু সম্ভব ট্রাই করলো খোঁজার, বাট কোনো ট্রেসে পেলো না। পরের দিন যেটা করলো শহরে গিয়ে ডুবুরি যে দলগুলো থাকে ওদেরকে ভাড়া করে নিয়ে আনা হলো এবং ওরাও অলমোস্ট সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত কন্টিনিউসলি ট্রেস করলো, কোথাও খুঁজে পেলো না, কোনো মেয়েটা কোনো মানে কোনো জামা বা কোনো কিছু বা টাওয়েল কিছু খুঁজে পেলো না। তারপর সবাই লাস্ট পর্যন্ত যেটা ডিসাইড করলো যে না আমরা পুকুরে পানিটা সরাবো, পুকুরে পানিটা সরে তারপর দেখবো। তো স্বাভাবিক শুরু করলো পুকুরে পানি মানে ওই যে সেলো মেশিন দিয়ে আপনার উঠানো, এটা প্রায় করতে গিয়ে আরেকদিন লেগে গেল পুরো পুকুরে পানিটা ড্রেন করতে। পরে যেটা সবাই দেখলো লাইক মানে যেদিন মেয়েটা হারালো এর 2 দিন পরে ঘটনা, মানে সব যখন পুকুরে পানিটা নিয়ে সব বের করে নিয়ে আনা হলো তখন দেখলো পুকুরের ঠিক মাঝখানে একদম মাঝখানে একটা ডেড বডি দেখা যায়। এবং সবাই যখন নেমে জিনিসটা চেক করলো যে ডেড বডিটা এমন ছিল মেয়ের যে মাথাটা ওইটা মানে পুকুরের নিচে কি হয় কাদা থাকে, তো মেয়ের মাথাটা কাদার মধ্যে গাড়ানো এবং মেয়ের পোর্শনটা উপরের পোর্শনটা জাস্ট ভেসে আছে। এটা অ্যাকচুয়ালি ওই পুরো এলাকার মানুষের খুব শক ছিল এবং খুব মানে ছোট বাচ্চা ছিল ও ফ্যামিলির জন্য অনেক স্যাড নিউজ ছিল। তো এটা মোটামুটি ওইখানে একটা খুব পপুলার একটা ইনসিডেন্স এবং আমি শিওর ওইখানে যদি এখন কেউ যায় এই ঘটনাটা এখনো শুনতে পাবে।
এবং এই ঘটনার পরেই কি ওখানকার মানুষজন মানে যেমন আপনারা যাদের বাসায় গিয়েছিলেন তো তারাও কোনো কিছু ফিল করতে থাকে?
তার মানে ভয়, হন্টেড বাই প্রাইভেট। ডাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। আমি আর জে কি প্রিয়ার সাথে এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য, নাইম, অন্তু, সুরভি এবং নম্রতা। আজকে ডরের প্রতিটি ফিরছে ঠিক চার মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত ডরের 90তম পর্বে। প্রিয় শ্রোতা, এবারে ডরটি ধারণ করা হয়েছে পুরনো ঢাকার নবদ্বীপ বসাক লেনের কোন একটি বাড়িতে। নাইম, অন্তু, সুরভি এবং নম্রতা, তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আমার আপনার কাছে হয়তো অবিশ্বাস্য। প্রতিনিয়তই পৃথিবীতে এরকম অসংখ্য অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। মূলত অনেকেই সেটা বিশ্বাস করেন, অনেকেই করেন না। ব্যক্তিগত বিশ্বাসের জায়গাতে শ্রদ্ধাবোধ রেখে আমরা এই ঘটনাগুলোকে আপনার সামনে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনি ভয়ের স্বাদ পেতে পারেন। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর
যেদিন মেয়েটা হারালো এর দুদিন পরে ঘটনা, মানে সব যখন পুকুরে পানিটা নিয়ে সব বের করে নিয়ে আনা হলো, তখন দেখলো পুকুরের ঠিক মাঝখানে, একদম মাঝখানে একটা দেবগড়ি দেখা যাচ্ছে। এবং সবাই যখন নেমে জিনিসটা চেক করলো যে দেবগড়িটা এমন ছিল, মেয়ের যে মাথাটা ওইটা মানে পুকুরের নিচে কি হয় কাদা থাকে, তো মেয়ের মাথাটা কাদার মধ্যে গাড়ানো এবং মেয়ের পোর্শনটা উপরে পোর্শনটা জাস্ট ভেসে আসছে। এটা অ্যাকচুয়ালি ওই পুরো এলাকার মানুষের খুব শক ছিল এবং খুব মানে ছোট বাচ্চা ছিল, ওর ফ্যামিলির জন্য অনেক স্যাড নিউজ ছিল। তো এটা মোটামুটি এখানে একটা খুব পপুলার একটা ইনসিডেন্স এবং আমি শিওর ওইখানে যদি এখন কেউ যায় এই ঘটনাটা এখনো শুনতে পাবে।
এবং এই ঘটনার পরেই কি ওখানকার মানুষজন মানে যেমন আপনারা যাদের বাসায় গিয়েছিলেন তো তারাও কোনো কিছু ফিল করতে থাকে? মানে কিছু
মানে আমি তো জিনিসটা আমার কাজিনের কাছ থেকে শুনছি, সো লাইক ও পরে আর আমি তেমন একটা মানে এটা নিয়ে আর ঘাটাঘাটি করিনি আর কি।
তো এইটাই হচ্ছে যে আপনার ঘটনা এবং আলটিমেটলি আমরা যেটা পেলাম যে কিছু একটা ইতিহাস রয়েছে ওই জায়গাটাকে ঘিরে যার জন্য কোনো না কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস ওখানে হয়তো বা অনেকেই লক্ষ্য করেন, যেটা আপনাদের সাথে একবার ঘটেছে। তো নাইম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেই সাথে আই হোপ যে আরো যদি কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনার সাথে ঘটে থাকে বা ভবিষ্যতে গিয়ে ঘটে, আমরা চাই না আপনার সাথে ঘটুক এই ধরনের ঘটনা, অফকোর্স যে আপনি আমাদের সাথে শেয়ার করবেন।
অ্যাকচুয়ালি আমি চাই না কারোর সাথে এরকম ঘটনা ঘটুক, বিকজ বাইরে মানুষ যখন ঘটনাগুলো শুনে তারা মনে করে যে হয়তো বা জিনিসটা অত বেশি কিছু না, বাট অ্যাকচুয়ালি যে পার্সনটার সাথে ঘটনাটা ঘটে ওরা ফিল করতে পারে জিনিসটা ডেপ্থ কতটুকু।
রাইট, আমি একটু আমি অ্যাড করি একটা জিনিস, যেমন আপনি প্রথম যে ঘটনাটা বলছিলেন যে আপনার দেয়ালে আপনারা ব্লাড দেখতে পেয়েছেন প্রায় পর পর কয়েকদিন ঘটনা ঘটেছে, হয়তো বা অনেকের কাছে ব্যাপারটা বেশ নর্মাল একটা ব্লাড দেখেছে কি হয়েছে মজা ফেলেছে কয়েকদিন পরে নেন। আমি শুধু এতটুকু বলবো যে এখন যারা অনেকেই হয়তো রেডিওতে ডর শুনছে বা শুনবে, আপনি ঘুমিয়ে আছেন, আপনি যদি সকালবেলা দেখেন যে আপনার রুমের দেয়ালে ব্লাড ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এটার কোনো উৎস খুঁজে পাচ্ছেন না, আই থিঙ্ক তখন হয়তো বা আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু প্যানিক সৃষ্টি করে।
এবং আসলে আমার এটা মানে এই ঘটনাটা আমার উপর অনেক এফেক্ট ফেলছে এভাবে, বিকজ আমি যখন আগে রাতে ঘুমাতে যেতাম আমি অলওয়েজ লাইট অফ করে ঘুমাতাম, বাট এই বাসার আসার পর যে জিনিসটা হলো স্টিল নাও আমি অলমোস্ট লাইক 10 বছরের মতো এই টাইমটাতে কখনোই এমন হয় না যে আমি রাতে ঘুমাইছি অথচ লাইট অফ ছিল, আমাকে এভরিডে রাতে লাইট জ্বালানো অবস্থায় আমাকে ঘুমাতে হচ্ছে।
কি পরিমাণে এফেক্ট ফেলেছে আপনার উপর
সেটাই।
তো যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে, চলুন আরো যারা গেস্ট আছে আমরা তাদের ঘটনার দিকে যাই। তো এতক্ষণ ধরে তো আমরা একজনের ঘটনা শুনলাম, একজন কি বলবো যে আপকামিং ডাক্তারের ঘটনাই আমরা শুনেছি। তো আমরা এবার আরেকজনের কাছে যাব, আরেকজনের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স গুলো শুনবো, এবং সেই সাথে আমরা নিজেদেরও কোনো কিছু যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা শেয়ার করার চেষ্টা করবো এখানে যারা আছি, প্রত্যেকেই প্রত্যেকের এক্সপিরিয়েন্স। আর আমাদের এক্সপিরিয়েন্স বলতে আমি আমার অনেক এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি ডরে, এবং বিভিন্ন জায়গাতে গিয়ে আমাদের যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি কিছু কিছু শেয়ার করার, এবং কিছু কিছু আসলে শেয়ার করা সম্ভব ছিল না আপনাদের সাথে, তো আমরা সেগুলো শেয়ার করতে পারিনি। এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন ভাবে ইমেইলে অথবা ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি যে অনেক ঘটনা আমাকে পাঠাচ্ছে ইনবক্স করে, এবং অনেকে দেশের বাইরে থেকেও লিখে পাঠাচ্ছে ঘটনাগুলো, এবং আমি ঘটনাগুলো পড়ছি, দেখছি যে কিছু কিছু ঘটনা আমার মনে হয় শেয়ার করার মতো, এবং সেগুলো কিন্তু আমি অবশ্যই শেয়ার করি। এবং অনেকেই আমার সাথে ওখানে যোগাযোগ করেছে, ডরে আসতে চায় বলে জানিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, আমি অনেকের সাথেই কথা বলেছি, কেউ কেউ এরই মধ্যে ডরে এসে গেছে, কেউ হয়তো আসবে। তো আমি আর একবার একটু মনে করে দিতে চাই, কেউ যদি ডরে আসতে চায়, ডরের জার্নিতে যুক্ত হতে চায়, তো তারা ফেসবুক পেজে চলে আসতে পারে। আমার ঠিকানাটা হচ্ছে www.facebook.com/rjsuman, স্পেলিংটা হচ্ছে SUMAN। এই পেজে এসে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার আমরা ঘটনার দিকে যাই এবং ঘটনাগুলো শোনার চেষ্টা করি। তো ফার্স্টে পরিচয়টা একটু জেনে নিই আপনার।
হ্যালো ভাইয়া, আমি অন্তু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি।
এখনো জাহাঙ্গীরনগরে পড়ছি,
এখনো পড়াশোনা।
ওকে অন্তু, তো আমরা ঘটনা শুনি যে কোথাকার ঘটনা এবং কতদিন আগের ঘটনা।
ঘটনাগুলো হচ্ছে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখনকার ঘটনা, আর দুটোই হচ্ছে আমার ক্যাম্পাস রিলেটেড।
ওকে, ক্যাম্পাস। এর আগে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এর আগেও একজন স্টুডেন্ট পেয়েছিলাম, সে হয়তো পাশ করে বের হয়ে গেছে, এবং কোন একটা হলের ঘটনা বলেছিল। আপনার ঘটনা কি?
আমারটাও এরকমই হল রিলেটেড।
তার মানে হচ্ছে আসলে কোনো না কোনো কিছু মনে হয় আছে। আমরা কিন্তু দুটো ইনসিডেন্টস পেয়ে গেছি, আমি কিন্তু জানতাম না আপনার হল রিলেটেড ঘটনা, কিন্তু আমার মানে আমি জাস্ট শেয়ার করতে গিয়ে জেনে ফেললাম। তো আমরা ঘটনার দিকে যাই।
দুটো ঘটনা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রথম ঘটনাটা হচ্ছে, এটা ফার্স্ট ইয়ার ফাইনালের আগ মুহূর্তে দিয়ে হচ্ছে, এক হল থেকে জাস্ট রাতেবেলা আমার অভ্যাস থাকে যে ক্যাম্পাসে এক ফ্রেন্ডের রুমে বা অন্য হলে গিয়ে হচ্ছে ফ্রেন্ডের সাথে একটু গ্রুপ স্টাডি বা আড্ডা এরকম হয়। এবং সবসময় হচ্ছে আমি একাই হচ্ছে আমি অন্য একটা হলে পড়ে গিয়েছি, আমার হল হচ্ছে আমার অন্য ফ্রেন্ডের থেকে একটু দূরে হলটা। তো হচ্ছে আমার সময় রাত হয়ে গেলে একা একাই আসা লাগে, হয়তো মোবাইলে গান শুনতে শুনতে চলে আসি। জানি আমাদের ক্যাম্পাসেরই এক সাইটের একটা হল, মানে সবচেয়ে দূরের হল, এটাই নামটা আমি বলছি না, ইগনোর করে যাচ্ছি। সে হলটা থেকে হচ্ছে আমি আমার নিজের হলে যাচ্ছি। তখন হচ্ছে হলটা তো এক দূরে, সে অনেক দূর পথ আমার হাঁটা লাগে। এখন হচ্ছে কি, মেইন রাস্তা ছেড়ে আমি হচ্ছে একটু শর্টকাট নেওয়ার চেষ্টা
করছিলাম।
যে শর্টকাটটা হচ্ছে যে সুইমিং পুল নামে একটা জায়গা আছে, ওদিকে শর্টকাট নেওয়া যায়। তো আমি রাত্রে তখন আনুমানিক 12:30 বাজে যাচ্ছি, শর্টকাট নেওয়ার পরে হুট করে মানে আমার কানের মধ্যে গান শুনতেছিলাম, তারপর হচ্ছে বাইরে থেকে কিছু নয়েজ পেলাম, যে দু তিনটা ছোট ছোট বাচ্চা কথা বলছে। আমার কাছে অবাকের বিষয় লাগছে এটা যে আমি ফুল ভলিউমে গান শুনছিলাম, তারপর হচ্ছে কি আমি সাইড থেকে হচ্ছে নয়েজ পেয়েছি যে দু তিনটা ছোট ছোট বাচ্চার কথা। কৌতল বসত আমি আশেপাশে তাকালাম। আসলে জাহাঙ্গীরনগরে যারা গিয়েছেন তারা দেখতে পাবেন অনেক অনেক গাছ গাছরা এবং চারদিকে জঙ্গলের মধ্যে, রাত বিরাতে এখন আমরা শিয়ালের ডাক শুনি সেখানে, ঢাকার এত কাছে এটা পাওয়া যায় না। তো আসলে একটা অদ্ভুত পরিবেশই থাকে, মানে রাত্রে 10:00 পরে হচ্ছে পুরো ক্যাম্পাসটাই নীরব হয়ে যায়, লোকজন তেমন বের হয় না। তো আমি হচ্ছে তাকাচ্ছি, খুঁজতেছি, এমন চেষ্টা করতেছি হচ্ছে যে কোথায় আছে কি দেখছি। আমি হঠাৎ করে আমি খেয়াল করলাম যে 2 থেকে 2.5 ফুট সাইজ ছোট ছোট মানে পিচ্ছি বসে আছে, তারা খেলতেছে নিজেদের মতো। এবং তাকালাম হচ্ছে, আমি সবচেয়ে অবাক হয়েছে একটা বিষয়, তাদের চোখটা হচ্ছে লাল আভা বেরোচ্ছে চোখ থেকে। আমি হচ্ছে এটাই হচ্ছে আমি ভয় পেয়ে গিয়েছি বেশি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে, হচ্ছে এর মধ্যে হচ্ছে একজনের সাথে আমার চোখাচোখি হলো। সে হচ্ছে আমার দিকে তাকিয়ে বলতেছে যে তোমার এখানে আস ঠিক হয়নি, এত রাত্রে এখানে কি করতেছে। আমি জাস্ট স্পিচলেস, কিছু বলবো কি বলবো আমি বুঝতে পারতেছি না, আমার কি করা উচিত এই মুহূর্তটাতে আমি বুঝতে পারতেছিলাম না। এরপর হচ্ছে জাস্ট আস্তে আস্তে আমি পিছানো শুরু করলাম, পিছন না ফিরি তাদের দিকে তাকিয়ে আমি আস্তে আস্তে পিছাচ্ছি। তারপর হচ্ছে হুট করে হচ্ছে আমি মনে হয় দৌড় দিলাম, তারপরে দৌড়টা পর্যন্ত আমার খেয়াল আছে। তারপর হচ্ছে আমার মানে সেন্স আসছে হচ্ছে পরদিন সকাল, আমার পাশে পাশে ফ্রেন্ড আসছে আমাকে মেডিকেল সেন্টারে নিয়ে গেছে। তারপর আমি বলতেছি যে আমি এখানে কেমনে আসছি, বলতেছি তোকে রাত্রেবেলা হচ্ছে হলের সামনে এসে তুই পড়ে গেছিস, তোর গার্ড মামা হচ্ছে যে দেখছে সে হচ্ছে তোকে হলে নিয়ে আসছে, তারপরে আমরা মেডিকেলে নিলাম অ্যাম্বুলেন্স দিয়ে। এটাই হচ্ছে পরিবেশটা।
তো এটা হচ্ছে আপনার,
হ্যাঁ, ফার্স্ট স্টোরি।
তো এই ঘটনার পর আপনি ক্যাম্পাসে কি ওই রাস্তা দিয়ে আর কখনো অত রাতের বেলা
আসা যাওয়া করেছি? কয়েকবার রাতের বেলা হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু আমি সবসময় চিন্তা করতাম যে আমি এইসব বিষয়ে আমার একটা বিলিভ করতাম না কখনো। কিন্তু হচ্ছে আমার সাথে এরকম দুটো ঘটনাই ঘটে গেছে, এরপর থেকে আমি মোটামুটি বিলিভ করা শুরু করি আর কি। ফার্স্ট ঘটনাটা যখন ঘটলো তারপর আমি চিন্তা করতেছিলাম হয়তো আমার হ্যালুসিনেশন ব্যাপারটা, আমি ডেথ মেটালের গান শুনতে শুনতে আসতেছিলাম, মাথায় হয়তো অন্য কিছু ছিল এরকম কারণে ভয়টা পেয়ে গেছি। কিন্তু সেকেন্ড যে ঘটনাটা আমার সাথে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি এটা ধরা পড়ছে না যে একটা আমার সাথে পরপর দুই রকম একই ঘটনা।
আমরা তাহলে সেকেন্ড ঘটনাটা,
হ্যাঁ সেকেন্ড ঘটনা হচ্ছে এটা হচ্ছে হলের ভিতরে, একই হল যে হল থেকে আমি আসছিলাম, তার নাম বলছি না। হলে একটা রুম সবসময় হচ্ছে মানে সিল করা, এই রুমটা হচ্ছে কাউকে কোনো ঢুকতে দেওয়া হয় না, কারণ হচ্ছে খুব সম্ভবত অনেক সিনিয়র এক বড় ভাই এই রুমে হচ্ছে সুইসাইড করেছিল, সম্ভবত 16 বা 17 ব্যাচের কোনো এক বড় ভাই। আমরা হচ্ছে এখন 41 ব্যাচ, মানে এখন 45 ব্যাচ চলছে, অনেক পুরানো সম্ভবত 1987 বা 86 এর ব্যাচ আর কি। তো এটা কখনোই ঢুকতে দেওয়া হতো না ভাই, সুইসাইড করার পর ওই রুমটা সবসময় ব্লক করা থাকে। আমাদের হচ্ছে কি রমজান মাসটা বা যে কোনো সামার ভ্যাকেশনে ক্যাম্পাস হচ্ছে হল ভ্যাকেন্ট করে দেয়, সব মানে ক্যাম্পাস বন্ধ থাকে হলও ভ্যাকেন্ট করে দেয়। তারপর হচ্ছে আমরা কয়েকজন থাকি, কিছু ছেলেপেলে থাকা হয় অনেক সময় বিভিন্ন কারণে থাকা হয়। তো এমনই এক সময় সম্ভবত হচ্ছে সামার ভ্যাকেশন চলছে, তখন ক্যাম্পাস মোটামুটি ফাঁকা, হলে খুব কম মানুষজনই, তেমনি আমরা হচ্ছে আমার ডিপার্টমেন্টের চার ফ্রেন্ড মিলে আমরা ঠিক করলাম যে আজকে আমরা যেহেতু কেউ নাই, প্রশাসনটাও মানে গার্ডটা একটু কম, আমরা ওই রুমটাতে ঢুকার একটা অ্যাটেম্প নিই যে কি আছে। তেমন তো কিছু না, কিসের জন্য করছে অন্য কিছু তো আর করেনি। তো তারপর হচ্ছে কি আমরা তালা ভাঙলাম, ঢুকলাম এজ ইউজুয়াল, যে অনেকদিন ধরে একটা রুম আনিস থাকলে যা হয় ধুলোবালি পড়া। দুই ভাইয়ের একটা গিটার ছিল, গিটারটা আছে,
গিটারটা পর্যন্ত ছিল,
হ্যাঁ গিটারটা আছে, মানে ভাঙাচোরা কিন্তু
নারী ছিল,
হ্যাঁ ওই ভাইয়ের গিটার, একটু ভাঙাচোরা পুরান আমলের হাওয়াই গিটার সম্ভব এরকম ছিল। বই খাতা যা আছে সবই আছে, মোটামুটি মানে ছিঁড়ে যাওয়া এরকম অবস্থা সবই, মানে জাস্ট এজ ইউজুয়াল যেভাবে ছিল ওই ভাইয়া থাকা অবস্থায় রুমটা যেরকম ছিল সেরকমই আছে, শুধু ভাইটা নাই আর রুমটা হচ্ছে অনেকদিন ধরে আনইউজড, ধুলোবালি করা। মজা করতেছে যে কি কিছুই তো নাই, এত ভয়ের কি আছে, যা করি হচ্ছে রাত্রে চলে আসছি। আর তখন হচ্ছে ভ্যাকেশন, পড়াশোনারও তো ইয়া নাই, ক্লাস নাই, নিজেরাই আড্ডা দিচ্ছি রাত্রেবেলা এরকম। এর মধ্যে হচ্ছে কি নিজেরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে দিতে ভৌতিক কিছু কাহিনী চলে আসছে, নিজেরাই নিজেদের বিভিন্ন ভাবে বলতেছে যে গ্রামের বাড়িতে এরকম ঘটনা আছে, আমার গ্রামের বাড়িতে এরকম ঘটনা আছে। তো হুট করে হচ্ছে আমরা চারজন একই সাথে মনে হলো যে দেয়ালের সামনে কিছু একটা চালু হয়ে গেল, মানে অনেকটা প্রজেক্ট যেভাবে চালু হয় সেরকম একটা সিন মনে হচ্ছে চালু হলো। এবং দেখলাম যে বড় ভাই ওনার ছবি তো আমরা দেখেছি, ওনাকে চিনি, ওই বড় ভাইয়ের প্রতিকৃতি আমরা দেখতেছি যে বড় ভাই আমাদের সামনে এসে দাঁড়ায়, সিগারেট বের করে ধরাইলো। তারপরে হচ্ছে আমরা দেখতেছি যে উনি ওনার টেবিলে বসলো, বসার পরে হচ্ছে সিগারেট খাচ্ছে, একটার পর একটা কাগজে কিছু একটা লিখলো, কি লিখলো আমরা এটা দেখতে পাইনি, আমরা তখনও বুঝি নাই যে কি লিখতেছে। কিন্তু পরে যখন পুরো ঘটনা দেখলাম তখন আমরা আইডিয়া করছি যে এটা সুইসাইড নোট ছিল ভাই। তারপর হচ্ছে উনি আস্তে দাঁড়ালো, সে দড়ি ছিল, দড়ি ফ্যানের সাথে বাঁধলো, বাঁধার পরে হচ্ছে আস্তে উনি ঝুলে মানে সুইসাইড অ্যাটেম্পটা নিল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরো দৃশ্যটা আমরা দেখলাম, ঘটনাটা দেখলাম যে কিভাবে উনি সুইসাইড করতেছে। এবং যে একটা পর্যায়ে যখন মানুষের দমটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তখন হচ্ছে যে বাঁচার জন্য যে একটা আকুলতা থাকে সেটাও আমরা দেখতেছি, এবং ভাইয়ের চোখে মুখে স্পষ্টভাবে আকুলতা দেখতেছি, যে উনি আমাদের দিকে তাকায় বলার চেষ্টা করতেছে যে ছোট ভাই আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, মরবো না, এরকম মনে হচ্ছে উনি আমাদের দিকে তাকায় কথাগুলো বলতেছে। এবং ব্যাপারটা ছিল চারজন আমরা একই জনের দৃশ্য দেখতেছি, আমার চার ফ্রেন্ড, আমার চারজনই হতবাক, মানে কি হইতেছে এটা। তারপর শেষ মানে ভাই মারা গেল, তারপর ছুট করে আমাদের হুশ আসলো যে কি হলো এটা। তারপর চারজনে হচ্ছে রুম থেকে বের হয়েছি, বের হওয়ার পরে হচ্ছে কে কিভাবে পারছে সবাই হচ্ছে মানে অন্যান্য ডাকাডাকি হয়েছে, তারপর নিজেদের বললাম, তারপর হচ্ছে এটাই আর কি এক্সপিরিয়েন্সটা আমাদের আর কি, যে একই সাথে চারজন আমরা একই সিন দেখলাম,
সিন দেখেছিলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে যেটা হচ্ছে আপনারা বলছেন যে সুইসাইডাল নোট হয়তো উনি লিখেছে, আপনারা গেস করছেন এই ধরনের কিছু, যখন উনি মারা গিয়েছিল ওনার লাস্টটা যখন এখানে পাওয়া গিয়েছিল ওই সময়তে কি কোনো সুইসাইডাল নোট পাওয়া গেছে?
সুইসাইডাল নোট পাওয়া গেছে।
কারণটা কি ছিল ওনার?
উনি কিছু করতে পারতেন।
এরপরে কি আপনি ওই ক্যাম্পাসে আর কোন ধরনের কোন,
না এরপর তেমন
একটা আমরা চাই যে আর কোন ধরনের কোন ঘটুক, আর ঘটলে তো অবশ্যই দরকার অবশ্যই রয়েছে। তো অনেক ধন্যবাদ অন্তু আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য,
আপনাকে ধন্যবাদ।
তো আরো একবার ডট চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনছি। তো আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাদেরকেই পেয়েছি প্রত্যেকেরই মানে কি বলবো, প্রত্যেকেই হচ্ছে হবু ডাক্তার, মানে ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার, এবং প্রত্যেকেরই এরকম হরর এক্সপিরিয়েন্স রয়েছে, এবং ভবিষ্যতে তারা গিয়ে আমি জানি না প্রেসক্রিপশন এই ধরনের কোনো কিছু থাকবে কিনা আর রোগীকে প্রেসক্রাইব করার মতো। তো আমরা ঘটনায় যেতে চাই, এখন যিনি আছেন তার পরিচয়টা একটু জানি, যে আপনার নামটা কি?
আমার নাম সুরভি রায়, আমি হুলিগ্রামের রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্ট।
নিশ্চয়ই আপনার প্যারানর্মাল ঘটনা আপনার লাইফে ঘটেছে, দ্যাটস ওয়াই আপনি ডরে এসেছেন। তো আমার মনে হয় নতুন করে জিজ্ঞেস করার দরকার নেই, আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো বিশ্বাস করেন কিনা।
আসলে কিছু জিনিসের কোন এক্সপ্লেনেশন আমি আসলে পাই নাই, আমি অনেক ভাবেই ভাবলাম যে কোন ভাবে হয় কিনা, বাট কোন এক্সপ্লেনেশন ওটাকে আসলে এক্সপ্লেন করা যায় না। তো মনে হয় যে ওই জিনিসগুলো আসলে প্যারানর্মাল নর্মাল না।
তো তার মানে বুঝতেই পারছি যে আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলোতে কিছু না কিছু বিলিভ আছে, এবং কোনো না কোনো ইনসিডেন্টের দ্বারা তো আপনার এই বিলিভটা তৈরি হয়েছে, কারণ এমনি এমনিতে মানুষের বিলিভ তৈরি হয় না, রাইট? তো সেই ইনসিডেন্ট গুলো কি ছিল, কি ঘটেছিল যে যেই জন্য আপনার মনে হয়েছে যে না এই ধরনের জিনিস এক্সিস্ট করে?
আসলে এটা একদম আমার নিজের লাইফে ঘটা, নিজের সাথে না কিন্তু নিজের পরিবারের মানুষজনের সাথে ঘটা। তো আমি
ঘটনাটা কি ছিল আমরা একবার শুরু থেকে শুনতে চাই, কি ধরনের ঘটনা?
ঘটনাটা হচ্ছে গিয়ে আমার মামাবাড়ি রিলেটেড, ওটা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর থানা অবস্থিত। তো ওখানে হচ্ছে আমাদের যে মামাবাড়িটা আছে ওটা হচ্ছে বাড়িটা হচ্ছে কেনা বাড়ি, ওটা মানে তৈরি করা ছিল আগে, পরে আমার দাদা হচ্ছে বাড়িটা কিনে নিল। তো কেনার আগে হচ্ছে যে ওই বাড়িটার সবাই অভিশপ্ত বাড়ি বলতো, মানে আগে থেকে ওই বাড়িটার একটা ইয়া ছিল,
মানে যখন কিনেছে তার আগে থেকে এই ধরনের একটা
রিউমার ছিল, আগে থেকেই সবাই বলতো যে এই বাড়িটা আর কি কেনা যাবে না। তো যার বাড়িটা ছিল সে হচ্ছে যখন এই বাড়িটা বিক্রি করে তখন হচ্ছে যে তার আগে সে অনেক প্রতাপশালী ছিল ওই এলাকাতে, সবাই চিনত। কিন্তু আস্তে আস্তে ওনার বাড়িতে একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর থেকে মানে ওনার অবস্থাটা খারাপ হতে থাকে, উনি হচ্ছে বাড়িটা বিক্রি করে চলে যাবে। তো ওই ইনসিডেন্টটা কি ছিল সেটা আর কি সবাই জানতো না। তো যাই হোক, ওভাবে বাড়িটা কেনা হয়। এটা জানার পরেও এই বাড়িটা কেনার যখন এক বছর হলো তখন থেকে ঘটনার সূত্রপাত। তো এই ঘটনাটা প্রথম আমার মায়ের চোখে আর কি ধরা পড়ে ব্যাপারগুলা, যে আমার মা তখন ছোট স্কুলে পড়তো, 14 বছর বয়স হবে। তো হচ্ছে একদিন সন্ধ্যাবেলা মা হচ্ছে যে বাই উঠুনে জাস্ট দাঁড়ায় আছে। তো বাড়িটা একটু বর্ণনা দিই, বাড়িটা হচ্ছে এরকম যে বাড়িটা হচ্ছে চারপাশেই ঘর, চারটা করে ঘর প্রতি সাইডে, আর ডান পাশে জাস্ট দুইটা ঘর ছিল। তো ওই ঘর দুইটা একটু আলাদা, মানে বাড়ির মাঝখানে বাট একটু আলাদা করে করা, মানে একটু একটু ডিস্টেন্স মেনটেন করে করা। তো ওই ঘরের দরজাটা মানে সবসময় বন্ধ থাকতো, ওখানে আর কি কোনো গেস্ট আসলে বা কেউ আসলে আমরা ওই ঘরটা আর কি ওই সময় ব্যবহার করা হতো। তো যখন এটা কেনা হলো তখন থেকেই ওই দরজার মধ্যে কিছু মানে অসাদৃশ্যপূর্ণ কিছু ব্যাপার ছিল, যেরকম হচ্ছে যে দরজার যে ছিলানটা ছিল ওটার মানে ওটার মধ্যে একটা লাল সুতা প্যাঁচানো ছিল, আর সামনে একটা তামার ঘর ছিল, ঘরের ইয়াটা মানে মুখটা একটা হ্যাঁ একটা লাল কাপড় দিয়ে
বাঁধা, কাপড় যেগুলো বলা হয়
হ্যাঁ একটা ঝালু কাপড় দিয়ে মানে লাল কালার কাপড় দিয়ে বাঁধা ছিল। ওই জিনিসটা একদম কেনার শুরু থেকেই ওখানে আছে। তো ওইটাকে কেউ কখনো আর কি কিছু করতো না, যেহেতু আগে
করা হয়নি হয়তো,
আর না অতটা নোটিশও করা হয়নি, আর যেহেতু আগে থেকে জানতো যে এই সাইড সমস্যা আছে তো ওখানে আর কি অত ঘাটানো হয়নি ওই ব্যাপারটা নিয়ে। তো বাড়ির যে কাজের লোক ছিল তো সকালবেলা যখন উঠোন ঝাড়ু দিত, তা একদিন সে সাডেন ওই ওখানে ঝাড়ু দিতে গিয়ে ওই ঘরটা ফেলে দেয়। তো আর ওই ইনসিডেন্সটা কাউকে বলে না যে এরকম হলো। তো ওই দিনেরই সন্ধ্যাবেলার ঘটনা এটা, যে আমার মা হচ্ছে এমনিই যে বারান্দায় দাঁড়াইছে তো দেখতেছে আর কি সন্ধ্যা লাগবে, তো আমাদের তো সন্ধ্যা আরতি হয়, তো আরতির ওই আগের টাইমটাতে সবাই ঘর ভেতরে থাকে, মানে হচ্ছে সন্ধ্যা আরতির টাইমটাতে। তো মা দেখতেছে যে ওই ঘরটা যে ঘরটাতে ওই ইয়াটা ছিল লাল সুতাটা প্যাঁচানো আছে, তো ওই ঘর থেকে একটা মেয়ে, মেয়েটা দেখতে খুব কালো, একদম শ্যাম বর্ণ যেটাকে বলে, হোল্ড হলো শুধু চোখ গুলাই আর কি তার সাদা, মানে এত কালো একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা আর কি আমাদের প্রদীপ আছে বলে সপ্ত প্রদীপ, ওইটা হাতে নিয়ে ওই ঘর থেকে বেরোয় আমাদের যে তুলসী গাছের যে ইয়াটা ছিল আঙনটা, ওই আঙনের ওখানে এসে আরতি করতেছে, সন্ধ্যাবেলা যে আরতিটা হয়। তো এটা না আমার মা ফ্রিকুয়েন্টলি দেখলো, 3-4 বার একই জিনিস হচ্ছে, বারবার আরতি করতেছে। তো মানে মা ভাবলো যে সন্ধ্যাবেলা আলুনি দিয়ে গেছে হয়তো বা বাড়িরই কেউ আরতি করতেছে, কিন্তু এরকম কে করবে, এরকম মেয়ে তো আসলে নাই, কে আসবে আর কি করবে। তো যাই হোক, তারপর মা আর কি কিছু বলে নাই। তো এই জিনিসটা সে পরপর 4-5 দিন সেম জিনিস দেখলো, ওই একটা টাইমে সন্ধ্যার ওই টাইমটাতে ঠিক ওইভাবে ওই মেয়েটা আসে। তো আমার মা আমার হচ্ছে দিদার সাথে জিনিসটা শেয়ার করে যে মা আমি তো এরকম দেখতেছি, আমি তো বুঝতেছি না এরকম কেন দেখবো, কারণ এরকম কি আছে, আর কেউ তো আসলে আমাদের বাড়িতে কোনো মেহমান বা কেউ যে এটা করবে। তো এরপরও তারপর থেকে যে ব্যাপারটা হলো যে ওর 5-6 দিন পর থেকে আর ওই জিনিসটা দেখা যেত না, মানে রাত 12টা রাত 3টা এই টাইমগুলোতে না ওই ঘরটা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র আওয়াজ হতো, যেমন কাশি, ঘন্টা, তারপর সাত, এগুলো বাজত, একদম অনেক বাজত, অনেক জুড়ে জুড়ে।
এটা ফিল শুনতে পেতো কি সবাই শুনতে পেতো, নাকি শুধু পার্টিকুলার আপনার মাই শুনতে পেতো?
না, এটা হচ্ছে যে আমার মার সাথে হতো, মানে মা সাদের সাথে ঘুম ভেঙে যেত, ওই ওই নির্দিষ্ট টাইমে ঘুম ভেঙে যেত, দেখা যেত 12টা 3টা, আর যখন ঘুম ভেঙে যেত বিছানায় শুয়ে শুয়ে সে শব্দগুলো শুনতো। আর হচ্ছে যে আমাদের যে আরতিটা করে, যে কীর্তনটা করে, ওই শব্দটা শুনতো খুব, মানে খুব বেশি হইতো রাতের বেলা। তো তারপর মায়ের কাছে তখন মনে হলো যে আসলে তখন তো ছোট ছিল, তখন এত কিছু বুঝে নাই। তারপরও সে বলতো যে আসলে কি আমি একদিন গিয়ে কি দেখবো। তারপর সে যখন দরজা খুলে বাইরে যায় তখন আর কি ওই শব্দ বা ওরকম কিছু কিছুই আর কি দেখতে পায় না, তখন শব্দগুলা মানে পুরা মানে
ঠান্ডা
হয়ে যায়, হ্যাঁ নীরব হয়ে যায়, শব্দগুলা থাকে না। তো তারপর এরকম 6 মাস এই ঘটনাটা ঘটলো, সেম জিনিস, তখন আর দেখা যেত না এই শব্দটা শোনা যায় ওই স্পেসিফিক টাইমে, নির্দিষ্ট সময় প্রতিটা দিন। তো তারপর হচ্ছে যে আর তো মানে এভাবে হচ্ছে না, তো তারপর মা বললো যে কি করা যায়। তারপর আমাদের একজন পারিবারিক গুরুদেব ছিল, সে আসলো, তারপর সে বললো যে এখানে আসলে কোন একটা আত্মা আছে যে কিনা শুভ না, মানে অশুভ, ভালো না। আর আমাদের ধর্মে বিলিভ করে যে মুক্তি একটা ব্যাপার আছে, যে শেষকৃত্য, মানে উনি এসে বললো যে এখানে যে আত্মাটা আছে শেষকৃত্যটা করা হয়নি, তো যার জন্য তার আত্মাটা এখনো এখানে আসে, মানে এত বছর পরেও এখানে আসে। তো তখন এখন সবাই বললো যে তাহলে এটা কি করা যায়। তারপরে ওই
ইন দা মিনটাইম একটা প্রশ্ন আমার রয়ে গেছে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি যতটুকু জানলাম আপনার কাছ থেকে, শুধুমাত্র আপনার মাই শুধু এই জিনিসগুলো মানে অস্তিত্বটা টের পাচ্ছে?
মানে শব্দটাও বা ওই কালমেটাকে দেখা সব আমার মার সাথে
হচ্ছে। তারপর
তারপর তো এখন বলতে বলতে এখানে একজন একটা পূজা করতে হবে, তো সবাই মিলে আমরা ওখানে মানে পূজা করা হয় সবাই মিলে। এরপরে সবাই ভাবছে যে আর হয়তো বা হবে না বা এই জিনিসটা দেখা যাবে না। তো তার কিছুদিন পর, তার মাঝখানে কিছুদিন কোনো ঝামেলা হয়নি, মানে সবকিছু শান্ত ছিল। কিন্তু এর থেকে আবার একটা অমাবস্যার রাতে, এরপরে যে ইনসিডেন্টটা হয় সেটা আমার মাসিমণির সাথে হয়। এতদিন তো আমার মার সাথে হতো, আমি যেটা আমার মাসিমণির কাছে শুনলাম যে সে হচ্ছে একদিন রাতের বেলা ওই বাথরুমে যাওয়ার জন্য বেরোলো, তখন আনুমানিক টাইম 1টা। তো সে যখন বেরোলো তখন ঠিক ওই রুমটার সামনেই দেখলো যে এক ওই মেয়েটাই কালো, অ্যান্ড চুলগুলো ছাড়া ছিল খুব লম্বা লম্বা। তো ওই মেয়েটা না মানে পেছন ফিরে ঘরের দিকে তার মুখটা দিয়ে সে পেছন ফিরে দাঁড়ায়। তো আমার মাসিমণি যখন দেখলো তখন মেয়েটা যখন ঘুরলো চোখে চোখ পড়ে গেল, মানে আমার মাসিমণির সাথে ওই মেয়েটার একটা আই কন্টাক্ট হলো।
এই প্রথম মানে আপনার মা ছাড়া অন্য কেউ?
হ্যাঁ, এই প্রথম আর মা ছাড়া আমার মার যে ইমিডিয়েট ছোট বোন ওই মাসিমণিটা দেখলো। তো যখন আই কন্টাক্টটা হলো জাস্ট কয়েক মিলিসেকেন্ডের মতো, তখনই আমার মাসিমণির সাথে সাথে ওই নাক দিয়ে মুখ দিয়ে অনেক বেশি রক্তক্ষরণ শুরু হলো, মানে সাথে সাথে। তো সে চিৎকারও দিতে পারতেছিল না, মানে সে রক্তক্ষরণ হতে হতে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো যখন আসতেছিল না তখন হচ্ছে যে আমার দিদা সে বেরোলো যে তার মেয়ে এতক্ষণ মানে হয়ে গেল কেন কেন আসতেছে না। তো তখন যে দেখলো যে উঠোনের মাঝখানে ওই ঘরটার ঠিক সামনেই আমার মাসিমণি সেন্সলেস অবস্থায় পড়ে আসে, এবং নাক মুখ দিয়ে রক্ত ভরা, অ্যান্ড তখন পর্যন্ত ব্লিডিং হচ্ছিল, তখন পর্যন্ত হচ্ছিল। তো তারপর হচ্ছে যে এখন কি করবে, সবাই ভয় পেয়ে গেছে এরকম কেন হলো, কারণ ও তো বাথরুমে যাওয়ার জন্য বেরোচ্ছে, তো এরকম তো হওয়ার কথা না। তারপর ওখানে সাথে সাথে তাকে ওই সেন্স আনানোর জন্য ওষুধ টষুধ খাওয়ানো হলো, ঠিক হলো।
লোভান, নাইন, অন্তু, সুরভি এবং
নম্রতার জীবনের অধিভৌতিক ঘটনা নিয়ে দরের 89তম পর্ব আপনারা শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীর রাত, ঠিক রাত একটায় আরো একবার আপনাকে স্বাগত জানাবো ডরে। বলে দেব ডরের রেসিপি, যারা সত্যি সত্যি ডরকে উপভোগ করতে চান তারা এই রেসিপি মেনে ডর শুনবেন। ভিজে ঠিক রাত একটায়, ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত একটা, গভীর রাত, শুনশান নীরবতা, কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি। আর যে কি প্রিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশানের নীরবতায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ, এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। ফিরছি আবার মূল গল্পে। ডর
পরে যে ইনসিডেন্টটা হয় সেটা আমার মাসিমনের সাথে হয়। এতদিন তো আমার মার সাথে হতো, আমি যেটা আমার মাসিমনের কাছে শুনলাম যে সে হচ্ছে একদিন রাতের বেলা ওই বাথরুমে যাওয়ার জন্য বেরোলো, তখন আনুমানিক টাইম একটা। তো সে যখন বেরোলো তখন ঠিক ওই রুমটার সামনেই দেখলো যে এক ওই মেয়েটাই কালো, অ্যান্ড চুলগুলো ছাড়া ছিল খুব লম্বা লম্বা। তো ওই মেয়েটা না মানে পেছন ফিরে ঘরের দিকে তার মুখটা দিয়ে সে পেছন ফিরে দাঁড়ায়। তো আমার মাসিমণি যখন দেখলো তখন মেয়েটা যখন ঘুরলো চোখে চোখ পড়ে গেল, মানে আমার মাসিমণির সাথে ওই মেয়েটার একটা আই কন্টাক্ট হলো।
এই প্রথম মানে আপনার মা ছাড়া অন্য কেউ?
হ্যাঁ, এই প্রথম আর মা ছাড়া আমার মার যে ইমিডিয়েট ছোট বোন ওই মাসিমণিটা দেখলো। তো যখন আই কন্টাক্টটা হলো জাস্ট কয়েক মিলি সেকেন্ডের মতো, তখনই আমার মাসিমণির সাথে সাথে ওই নাক দিয়ে মুখ দিয়ে অনেক বেশি রক্তক্ষরণ শুরু হলো, মানে সাথে সাথে। তো সে চিৎকারও দিতে পারতেছিল না, মানে সে রক্তক্ষরণ হতে হতে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো যখন আসতেছিল না তখন হচ্ছে যে আমার দিদা সে বেরোলো যে তার মেয়ে এতক্ষণ মানে হয়ে গেল কেন কেন আসতেছে না। তো তখন যে দেখলো যে উঠোনের মাঝখানে ওই ঘরটার ঠিক সামনেই আমার মাসিমণি সেন্সলেস অবস্থায় পড়ে আসে, এবং নাক মুখ দিয়ে রক্ত ভরা, তখন পর্যন্ত ব্লিডিং হচ্ছিল, তখন পর্যন্ত হচ্ছিল। তো তারপর হচ্ছে যে এখন কি করবে, সবাই ভয় পেয়ে গেছে, এরকম কেন হলো, কারণ ও তো বাথরুমে যাওয়ার জন্য বেরোচ্ছে, তো এরকম তো হওয়ার কথা না। তারপর ওখানে সাথে সাথে তাকে ওই সেন্স আনানোর জন্য ওষুধ টষুধ খাওয়ানো হলো, ঠিক হলো। তো দুই দিন আমার মাসিমণি জ্বরের ঘুরেছিল, খুব বেশি জ্বর ছিল, তো অনেক মেডিসিন অনেক কিছু, জ্বরটা না কোনো ভাবে কমতেছে না। তো তারপর আমাদের যে পারিবারিক গুরুদেব আছে ওনাকে ডাকা হলো যে আসলে কি হয়েছে। তো সেই দিন যখন উনি আসলো তারপর বললো যে আসলে আমি তো আগেই বললাম যে এখানে যে আত্মাটা আছে তার তো শেষকৃত্যটা হয়নি ঠিক মতো, তো সে আর কি মুক্তি পায়নি, সে এখনো এই আশেপাশে ঘোরাফেরা করতেছে, অ্যান্ড যখন সে সুযোগ পাচ্ছে তখন হচ্ছে ক্ষতি করতেছে তোমাদের। তো তখন আমার মাও বললো যে আমিও এই ঘটনাটা লাস্ট 6 মাস ধরে আমার সাথে।
ফাইনালি কি কেউ জানতে পেরেছিল যে আপনাদের ধর্মগুরু যেটা বলছে যে এখানে কোন একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে যেটা হচ্ছে এখনো মুক্তি আসেনি, তো এটা কি ঘটনা ছিল আসলে, কি এখানে কোনো মানে হিস্ট্রি ছিল?
হ্যাঁ, এখানে একটা হিস্ট্রি ছিল, একটা ঘটনা ছিল, অ্যান্ড সেটা হচ্ছে যে যখন সবাই এই জিনিসটাকে ইয়া করলো যে আসলে হচ্ছে অ্যান্ড খুব খারাপ হয়ে যাচ্ছে, ফ্যামিলি সবকিছুতে ভালো যাচ্ছে না, ফ্যামিলিটাতে একটা দৈন্যতা যে ব্যাপারটা ওই জিনিসটা শুরু হয়ে গেল আমাদের ফ্যামিলিটাতে। তো যাই হোক, তখন যখন আমাদের ওই গুরুদেব বললো তখন আমার দাদু উনি জানতেন, তো উনার মুখ থেকে শোনা, আমার মা পরে আর কি আমাকে বললো, আমার মা শোনাচ্ছিল। তো আমার দাদু বলতেছিল যে এখানে যখন উনি এই বাড়িটা কিনে, এই বাড়িটা করা ছিল 60s, মানে 60s এর আমলে,
60-এর দশকে।
হ্যাঁ, 60-এর দশকে। তো তখন হচ্ছে যে ওই ওই সময়ে যিনি করলো বাড়িটা তখন তিনি অনেক শখ করে ওই যে ঘর দুটাতে ঘটনা ঘটে ওই ঘর দুটাতে মন্দির করছিল, একটাতে মন্দির ছিল আরেকটা হচ্ছে মন্দিরের রান্না করার জন্য পাশের ঘরটা ছিল। তো ওই মন্দিরটাতে সব ধরনের পুজো হতো, আমাদের যে বড় বড় উৎসবগুলো সবকিছু হতো ওই মন্দিরটাতে, নাগ মন্দির ছিল, তো উনি ওনার বাড়ির একদম সাথেও মন্দিরটা করছিল, ওনার ওনার অনেক শখ ছিল তাই উনি মন্দিরটা অনেক বড় করে করছে। তো তারপর যখন উনি ওই মন্দিরটা করে, তো একবার একটা পুজোতে, আমাদের সবচেয়ে বড় যে ধর্মোৎসব দুর্গাপুজো, তো দুর্গাপুজোর অষ্টমীতে কুমারী পূজা হয়, কোন একটা অষ্টমী পূজাতে কুমারী পূজা হচ্ছিল। তো পূজাটা শেষে যে মেয়েটাকে কুমারী বানানো হয়, ওই মেয়েটার মানে অ্যাক্সিডেন্টালি ওখানে মানে মৃত্যু ঘটে, মানে সে মারা যায়, মানে ওখানে হচ্ছে প্রদীপের আগুন লেগে ওই মেয়েটা মারা যায়। এবং সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা ছিল যে ওই সময়ও ওখানে সপ্ত প্রদীপ জ্বলতে, তো সপ্ত প্রদীপ একসাথে, আর হচ্ছে ওই মেয়েটার বয়স 14 বছরের মতো ছিল, মেয়েটা অনেক কালো ছিল, অ্যান্ড ঠিক যে সাজে ছিল মানে ওই সাজেই আমার মা ওই মেয়েটাকে দেখছে বা আমার মাসিমনে দেখছে। তো এখন ওইরকম একটা অবস্থা ছিল। আর এরপরে যখন মারা যায় ওর পুরা মানে মৃতদের ভস্মটা ওখানেই ছিল, এরপর থেকে ওটাকে আর কিছু করা হয়নি, ওই ভস্মটা ওখানেই ছিল, ওখানেই মাটিতেই তার শরীর সমাধি হয়ে গেছিল। এরপর থেকে ওই ঘরটা বন্ধ রাখা হতো, অ্যান্ড অনেক মন্ত্রতন্ত্র পড়ে ওই ঘরটাকে বন্ধ রাখতো যাতে আর কি ওখানে না যায়। বা এরপর থেকে দেখা গেল কি যে যেদিন থেকে এই ঘটনাটা ঘটলো তার পরে থেকেই ওই বাড়ির সবাই অসুস্থ হয়ে গেল, কেমন যেন একজন মানে এক একজন পর এক একজন অসুস্থ হতে লাগলো। আর ওই বাড়িতে এরপরে কোনো পূজা বা কিছু হতে পারতো না, যতবার যত ধর্মীয় অনুষ্ঠান পূজা ওখানে করা হতো প্রত্যেকবার একটা না একটা অঘটন ঘটতো, হয় পূজা হতো না বা হচ্ছে যে আমাদের যখন যজ্ঞ করা হতো সেটাই হতো না, বা ওখানে কোনো না কোনো একটা ইনসিডেন্ট হতো, ওখানে কোনো শুভ কাজ হতো না এরপর থেকে।
ওখান থেকে পরবর্তীতে রিলিফ পাওয়া হয়েছে মানে নাকি এখনো?
তারপর হ্যাঁ, এরপর তো ওই বাড়িটা বিক্রি করে দিয়ে উনি চলে গেল, তারপরে তো আমাদের সাথে ইনসিডেন্টটা হলো আমার মায়ের সাথে, আমার মাসিমণির সাথে। তারপর যেটা হলো যে এরপর থেকে আমাদের ওই গুরুদেবকে আমরা ঘরটা আবার বন্ধ করার যে ব্যাপারটা বলে ওটা করানো হলো, এরপর থেকে ওখানে আর কেউ যায় না। কিন্তু এখনো এখনো প্রতি অমাবস্যাতে ওখানে ওই মেয়েটাকে দেখা যায়, ঠিক ওই সাজে।
ঘরটা কি এখনো বন্ধ অবস্থায় আছে?
হ্যাঁ, ঘরটা এখনো বন্ধ অবস্থায় আছে, এন্ড ওই মেয়েটাকে এখনো অমাবস্যার রাতে পুরো রাত ওই মেয়েটা সারা বাড়িটাতে ঘুরবে, এন্ড হচ্ছে যে ওই সপ্তপদী ভাতে লম্বা লম্বা চুল, এন্ড হচ্ছে মেয়েটার মানে আমার এরপরেও হচ্ছে আমার মায়ের আরেকটা লাস্ট যেটা ছিল এক্সপিরিয়েন্স করা ঘটনা, সেটা হচ্ছে যে স্মেল পেত, মানে কাঁচা মানুষ পোড়ার যে গন্ধ ওই গন্ধটা পেত
যখন ওই মেয়েটাকে দেখা যেত ওই সময় পেত।
হ্যাঁ, যখন আমার ঘরটা যখন বন্ধ করে দেওয়া হলো এরপরে ওই স্মেলটা পেত, আগে তো স্মেলটা পেত না, এরপর থেকে মাংস পোড়ার কাঁচা মাংস পোড়ার যে একটা বাজে গন্ধ ওই গন্ধটা পেত, এন্ড খুব তীব্র হতো, ওই গন্ধে থাকা যেত না, মানে বাড়িতে কেউ থাকতে পারতো না। যখন এটা হতো তখন মানে সবাই খুব একদম অসহনীয় একটা ব্যাপার ছিল, তো বাড়ির থেকে চলে যেতে হতো। প্রতিটা অমাবস্যায় এই জিনিসটা মানে রিপিট হতেই থাকে। তো এখন কি হয় যে আমাদের যে অমাবস্যাগুলো হয় তো ওই অমাবস্যাগুলোতে আমাদের ওই মা বাড়িতে কেউ থাকে না,
মানে ওই দিন গন্ধটা
হ্যাঁ তীব্র, হ্যাঁ তীব্র কাঁচা মাংস পোড়ার গন্ধ, আর হচ্ছে যে এই ইনসিডেন্ট হতো, আর হচ্ছে ওই প্রদীপ দেখানোটা, মানে দেখা যেত কি যে পুরো বাড়িতেই ঘন্টা বাজতেছে, শঙ্খ বাজতেছে, মনে হচ্ছে যে উৎসব হচ্ছে,
এটা সবাই শুনতে পায়,
পূজা হচ্ছে না, শুধুমাত্র আমার মামা বাড়ির সবাই ওই এই জিনিসটা সবাই শুনতে পেত, কিন্তু শুধু আমাদের ওই বাড়িটার আশেপাশে গ্রুপে না, এত জোরে শব্দ হচ্ছে, এত উৎসব হচ্ছে, এত মানুষ আনাগোনা, এত কিছু, এত উলুধ্বনি, কিন্তু কেউ শুনতে পেত না, শুধু আমার মামা বাড়ির মানুষজন গুলা শুনতে যারা ওই বাড়িতে থাকে। তো এরপরে আর ওখানে তো আর কেউ থাক
তবে একটা জিনিস বলতে পারি, কোন একটা অমাবস্যায় দর টিম আপনাদের বাড়িতে থাকতে চায় এবং ওই স্মেলটা আসলেই পাওয়া যায় কিনা এবং কোনো কিছু এক্সপিরিয়েন্স করা যায় কিনা, ডর টিমের ডেস্টিনেশন হতে পারে আপনাদের সেই বাড়িটা। তো এই ছিল আপনার ঘটনা।
হ্যাঁ, এই ছিল আমার ঘটনা। আসলে যখন এসব হয় নিজের পরিবারের সাথে আসলে খুবই ব্যাপারটা খুবই অন্যরকম, যে অন্যরকম একটা ফিলিং যে আমি কোনো বেরোতে পারতেছি না এখান থেকে, মানে এটা নিয়ে আমাকে থাকতে হচ্ছে,
আমরা দোয়া করতে পারি যে আপনাদের এই ঘটনা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান আপনারা, এবং ডর টিম তার আগে ওখানে পৌঁছাতে যায়, দেখা যাক ডর টিম ওখানে পৌঁছাতে পারে কিনা। তো অনেক ধন্যবাদ সুরভি আপনাকে আপনার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। জ্বর চলছে এবং একের পর এক ঘটনা কিন্তু আমাদের জানা হয়ে গেছে এরই মধ্যে, এবং আরো ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে যেটা আমরা শেয়ার করব। অর্থাৎ আমি শেয়ার করব বলতে কি, আমি আসলে সবার ঘটনাগুলো শুনছি, শেয়ার করার তো আপনারাই করবেন। আর যারা এরই মধ্যে নক করেছেন, বিভিন্ন ঘটনা পাঠাচ্ছেন, অলরেডি তো আমি মাঝে মাঝে কোনো কোনো ঘটনা শেয়ার করার চেষ্টা করছি। তো এবার কথা না বাড়িয়ে আমি পরবর্তী যিনি আছেন তার কাছেই চলে যাই, তার ঘটনাগুলো শুনবো। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার।
আমি হচ্ছি নম্রতা, হচ্ছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফিফথ ইয়ারে।
ওকে, তো নম্রতা, আমি যেটা প্রত্যেক মেডিকেল স্টুডেন্টের জন্য আমার কম্পালসারি হয়ে গেছে প্রশ্নটা করা, যে আপনি কি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বিশ্বাস করেন? কারণ মেডিকেল সায়েন্সে তো এই ধরনের কোনো কিছুর স্থান নেই।
মেডিকেল সায়েন্সে এরকম কিছুর স্থান নেই, বাট তারপরও কিছু তো আছে, আমরা বিলিভ করি যে কিছু তো আছে, সেটা হচ্ছে ভয় থেকেই হোক বা একটা অন্ধবিশ্বাস থেকেই হোক, কিছু একটা আছে।
ওকে, সো কি আছে যেটা আপনার লাইফেও ঘটে গেছে কিংবা আপনি জানেন? সো আমরা সেই ঘটনার দিকে যাই। সো আমরা শুরু থেকে স্টার্ট করতে চাই, ফার্স্টে কোন ঘটনাটা আপনি শেয়ার করতে চান?
অনেকগুলো ঘটনার মধ্যে থেকে যেটা বেশি উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে, আমি আমার নানু বাড়িতে যখন হচ্ছে যাই, আমার নানু বাড়ির যে বাড়িটা সেই ঘরটা হচ্ছে জমিদার বাড়ি, তো ওটা হচ্ছে অনেক দিন পুরানো, প্রায় বলা হয় যে প্রায় 150-200 বছর আগের পুরোনো একটা বাড়ি। আমার নানা বাড়ি হচ্ছে ফেনীতে। ফেনীতে সেখানে হচ্ছে এরকম বলে যে এটা অনেক পুরোনো একটা বাড়ি, এবং তার পাশে যে মসজিদটা সেটা হচ্ছে তার থেকেও বেশি পুরোনো। অনেক মানে সেখানে এখনো কিছু ব্যাপার ঘটে মসজিদটাতে, যেমন হচ্ছে বাহিরে আপনার অনেক গরম থাকুক বা যা থাকুক, ভিতরে একটা ঘর যেটা হচ্ছে প্রথম মসজিদে যেই ঘরটা ছিল সেখানে হচ্ছে এখনো গেলে আপনি ফিল করবেন যে আপনার সাথে কেউ আছে, মানে ঠান্ডা একটা পরিবেশ থাকে, খুব শান্ত একটা পরিবেশ, এবং এটা মেনে নিয়ে ওইখানে মানুষজন আছে এভাবে করে। এবং আমরা যখন হচ্ছে স্পেশালি রমজানের সময় দেখা যায় যে আজান আমরা ম্যাক্সিমাম টাইমে দুইটা শোনা যায়, এটা হচ্ছে ফজর আজানটা হচ্ছে, তার কিছুক্ষণ আগে যে দেখা যায় মানে খুবই অল্প শব্দ যেটা হচ্ছে মানে বোঝার মতো না, এটা এরকম একটা শব্দ, এবং ভিতরের যে ঘরটা পুরোনো যে মসজিদটা ছিল সেটা তো আরো মানে এখন যে মসজিদটা সেটা তো আরো এক্সটেন্ড করা হয়েছে, বাট আগে যে ঘরটা ছিল সেখান থেকে দেখা যায় যে একটা আলো আসছে, এবং আলো একটা আলো থাকে আর কি, একটা
প্রথমে আজানটা শোনা যায়, ওই আজানটার সময় ওই আলোটা দেখা
যায়। হ্যাঁ, ওই আলোটা দেখা যায়,
আজানের কথাই যদি বলি, আমরা দুইবার ওখান থেকে ফজরের আজান শোনা যায়। একটা তো শিওর যে মুয়াজ্জিন যে আজানটা দিচ্ছে, বাট এর আগের আজানটা কে দিচ্ছে ওটা কেউ বলতে পারছে না।
সেটাই মানে বলা হয়ে থাকে যে ওখানে আছেন, কিছু আছে ওখানে যারা হচ্ছে ওটা নামাজটা ওনারা অ্যাটেন্ড করেন এরকম। এবং এমনও আছে যে যদি আজানের খুব আগে আগে কিছু মানুষ চলে যায় এখানে, এবং সামনে যে দিঘিটা আছে সেখানে ধরেন উজু করছে তারা অনেক আগে যেখানে, এবং মসজিদের পাশেই কবরস্থান, এখানে দেখা যায় যে উজু করছে, তারা দেখা যায় উজু করার সময় যে তাদের কিছু পূর্বপুরুষ বা এমন কিছু মানুষ দেখা যায় যে তাদের পাশে বসে উজু করছে, আর এই জিনিসগুলোকে মানে এগুলো গ্রহণ করেই নিয়েছে, এগুলো হচ্ছে মানে তার এখন আর কেউ ভয় পায় না যে এই জিনিসগুলো। তো এরকম একটা সময় আমি যখন গ্রামে গেলাম, আমার সময়টা ছিল এরকম, আমাদের এক রিলেটিভ মারা গিয়েছেন, তখন হচ্ছে আমি আমার নানু বাড়িতে একটা রুম মানে সবার আগে যে ঘরটা আর কি ছিল, তো সেই ঘরে হচ্ছে আমি আমার আম্মু এবং আমার খালা তিনজন আমরা ওখানে বসা আর কি, তো মানে আজান দিচ্ছে এই সময় আর কি। তো মনে হলো যে মানে আমি তো ঘুমাচ্ছি, আম্মু খালা ওনারা দেখা যায় যে নিয়মিত নামাজ পড়েন, বাট আমার ক্ষেত্রে তো দেখা যায় সবসময় এরকম হয়ে ওঠে না আর কি। তো হচ্ছে তখন দেখি যে কিছু একটা পাশের এই জানলার থেকে মানে কিছু একটা আমাদেরকে ডাকছে নামাজের জন্য, যে উঠ বলতেছে এরকম, মানে কিছু একটা বলতেছে যে উঠ বা সময় হয়ে গেছে এরকম একটা কিছু। বাই দিস টাইম আমাদেরকে অন্য কিছু একটা বলছে যে না ওঠার দরকার নেই, মানে ঘুমাচ্ছ ঘুমাও এরকম। তো আমি ব্যাপারটা কিছুটা জানতাম, যেটা ছিল আমার আম্মুর যিনি দাদা ছিলেন উনি হচ্ছে নামাজে দেরি করে গেলে তখন হচ্ছে ওনাকে এসে ডাক দিয়ে নিয়ে যেত মসজিদ থেকে, মানে স্লো ভয়েসে এবং হচ্ছে খুব নাকি নাকি শব্দে কিছু মানে মানুষ এসে, হ্যাঁ ওনারা দুই তিনজন এসে এরকম ওনাকে আম্মুর দাদাকে ডাক দিয়ে নিয়ে যেতেন। হ্যাঁ, সবাই জানতো এই ব্যাপারটা, আমাদের বাড়ির ম্যাক্সিমাম মানুষই জানতো, এবং সেই গল্পটা আমার আগে থেকে জানা ছিল, যেটা হচ্ছে মানে আম্মুর কাছ থেকে শোনা, আম্মু খালাদের কাছ থেকে শোনা। তো সেই দিনেরই ঘটনা যে এরকম মানে আমরা হচ্ছে নামাজের জন্য আম্মু উজু টুজু করে আসলো, খালা আসার পরে খালা মানে নামাজটা পড়তে যাবেন, ওনার শরীর খারাপ লাগছে, উনি শুয়ে আছেন, এই সময় দেখলাম যে খালার একটা অংশ মানে শরীরের একটা পার্ট নিয়ে শোয়া, বাম হাতের থেকে কিছুটা অংশ প্রচন্ড গরম হয়ে গেল, এবং মানে উনি কেমন যেন একটা আমি কিছু একটু গঙ্গানি শব্দের মতো আরকি এরকম করছিল, যে মানে তুমি আমাকে বারবার বলতেছিল যে তুমি সুরা ফাতিহা পড়ো পড়ো, আমার এই জায়গাটার মধ্যে তুমি হাত বুলাও, সুরা ফাতিহা পড়তে পড়তে ফুজিতে দিতে হাত বুলাও হবে। তো হচ্ছে এরকম বলতেছে, তো আমি তো মানে তখন না দেন দেন জিনিসটা মাথায় কাজ করেনি যে হ্যাঁ এর আগে কিছুটা এরকম ব্যাপার ঘটেছিল এই টাইপের। তো আমি তখন হচ্ছে ওনার ওই জায়গায় ওইরকম করা শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল যে কোনো একটা কিছু আমাকে প্রচন্ড বাধা দিচ্ছে যে তোমার দরকার নেই করার, তোমার ই করার দরকার নেই। এবং ওই সময় যে আমরা ফিল করলাম মনে হলো যে মানে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে ওই ঘরটার মধ্যে দিয়ে, যে দুই পক্ষকে বলছে যে হ্যাঁ ওদেরকে মানে উঠতে দাও, নামাজ পড়তে দাও, আসতে দাও, আর একটা পক্ষ বলছে যে না দরকার নেই। এবং মানে আমরা জানি যে মানে একজন কেউ আছে যেটা হচ্ছে ইভিল পাওয়ার যেটা বলা হয়, যে এরকম কেউ একজন আছেন যে এই জিনিসটা এখানে ঘটে, এবং বাকি কিছু আছে মানে মোস্ট অফ দা হচ্ছে যারা হচ্ছে মানে ভালো কিছুতে ইন্সপায়ার করে এরকম। তো সেই সময় এরকম বারবার বলছে, তো আমরা তো এরকম ফু দিচ্ছি বারবার বলছি। তো আম্মু জাস্ট নামাজটা কোনো মতে শেষ করে এসে, আমি তো মানে পাচ্ছিলাম না ওই সময় মানে ভয়ের জন্যই হোক বা যাই হোক, তো আম্মু এসে খুব দ্রুত দেখলাম দোয়া টোয়া পরে ওখানে ফু দিল এবং জিনিসটা আস্তে করে শান্ত হয়ে গেল। তো এই জিনিসটা যদি একবার হতো তো তখন হচ্ছে কথা ছিল যে আমরা একবার হলে তো হ্যাঁ সাডেনলি এরকম একটা ব্যাপার ঘটলো বা এরকম আজকে হয়তো স্পেশাল ডে কিছু ছিল এরকম হতো, তাহলে এক কথা ছিল। বাট এই জিনিসটা অনেকেই ফিল করেছে ওই ঘরটাতে, এবং আমার নানু পরবর্তী সময় যে রুমটাতে থাকতেন আমরা হচ্ছে দেখতাম যে উনি ওনার খাটে বসে কার সাথে যেন কথা বলতেন, অনেক রাত্রে রাত্রে আমরা দেখতাম যে উনি কাছে বেলা কথা বলতেন এবং মাঝে মাঝে হাসতেন খিলখিল একটা হাসি আর কি, খুব খুশি মনে একটা। হ্যাঁ আমার নানু, নানা মারা যাওয়ার পরে মানে ওই ঘরটা থেকে বের হয়ে নানুকে হচ্ছে ড্রয়িং রুমে দেওয়া হয়, যে খুব খিলখিল একটা হাসির শব্দ আর কি, যে উনি কার সাথে যেন কথা বলতো হাসতো মানে এরকম একটা শব্দ। আমরা অনেকবার জিজ্ঞেস করি যে কার সাথে, উনি হ্যাঁ এই হিসেবে বলে যে তুই বুঝবি না, এই টাইপের একটা ব্যাপার ঘটে। আমাদের বলা হয়ে থাকে যেহেতু নানার সাথে এরকম কিছু একটা ছিল এবং নানু জিনিসটা ফিল করেন, তো সেভাবে হচ্ছে মানে বংশের ধারায় আসুক বা যেভাবেই হোক হচ্ছে আম্মু এবং আমার খালা, এবং আমাদের আমার একটা খালাতো বোন আছেন, ওনার হচ্ছে এই জিনিসটা ফিল করেন অনেক সময়। দেখা যায় যে মানে ওনারা হচ্ছে যদি কোনো স্বপ্ন দেখেন, তিনজন দেখা যায় একই স্বপ্ন দেখেন, যে কেউ কোনো একটা মেসেজ দিতে চাচ্ছে বা কিছু আসছে একই স্বপ্ন ওনারা দেখেন। মানে যেমন হয় যে আমার এক খালা মারা যাওয়ার পর উনি বলতেছিলেন যে উনি ওনার স্বপ্নে দেখতেছেন যে খালা বলতেছে যে তোমরা মানে আমার জন্য একটা মিলাদ পড়াও, সেই স্বপ্নটা ওনারা একসাথেই দেখে, এই টাইপের একটা ব্যাপার ঘটে।
মানে আপনার খালার মৃত্যুটা কিভাবে হয়েছিল, কোনো
স্বাভাবিক মৃত্যুই ছিল, বাট ওনার যেটা ছিল যে ওনার ছেলেমেয়েরা দেখা যায় মানে ম্যাক্সিমামই মানে দেশের বাইরে আর কি, তো ওনার জন্য যে মিলাদটা যে দেনদেন তখন করানো হয়নি, যেটা হচ্ছে আমার নানা বাড়িতে প্রত্যেকবার করা হয়, তো সেই মিলাদটা তখন ওনাকে করা হয়নি। তো হচ্ছে আমরা ওইরকম যাওয়ার পরে বাড়িতে তখন হচ্ছে দেখলাম যে এরকম আর কি, তিনজনই একই স্বপ্ন দেখলে, এবং সকালবেলা উঠে যখন কথা বলবে তখন দেখলো যে হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি, যে এরকম একসাথে বলছে ওরা। এরকম আরেকটা ব্যাপার যেটা ঘটে আমার খালাতো বোনের সাথে, উনি হচ্ছে ওনার প্রথম যে বাচ্চাটা মেয়ে অনেক ছোট, ও ছিল তখন ক্লাস 1 বা 2 আর কি, স্কুলে স্লিপারে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাথায় ব্যথা পায়। তো তখন হচ্ছে ও মাকে এসে বলে যে আমার মাথায় ব্যথা পেয়েছি, তখন হচ্ছে ওর মা বলে যে তুমি যাও তোমার ডাক্তার চাচাকে দেখে আসো, কিন্তু ওই সময় উনি থাকে না বাসায়, তো এসে বলে যে হ্যাঁ ডাক্তার চাচা তো বাসায় নেই, তখন আচ্ছা ঠিক আছে সকালবেলা আমরা যাবো না। এর কথা বলার পর ও যখন শুয়ে থাকে হচ্ছে ঘুমাচ্ছে, মাঝরাতে আপা স্বপ্নে দেখেন যে একজন কেউ আসছেন এবং মানে নক করতেছে, কেউ ডোর নক করে বলতেছে যে ওনাকে যে তুমি মরা বাচ্চা নিয়ে আর কতক্ষণ ঘুমাবা, উঠো মরা বাচ্চা নিয়ে আর কতক্ষণ ঘুমাবো, উঠে যাও। উনি দেখলো যে একটা মানে যেটা হচ্ছে আম্মুও দেখেন খালারাও দেখেন যে একটা লোক মানে হোয়াইট ড্রেস পরা এরকম সাদা বড় আলখাল্লা পরা একজন মানুষ, উনি উনিই মেইনলি কথাগুলো বলে আর কি। তো হচ্ছে উনি এরকম বলতেছে, তো আপা উঠে ঘুম থেকে দেখে যে ওনার বাচ্চাটা ডেড, মানে উনি মরা বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিলেন।
বাচ্চাটা মারা যাওয়ার পর কোনো ধরনের কোনো কিছু করা হয়নি যে আসলে মৃত্যুর কারণ কি ছিল?
মৃত্যুর কারণ ছিল ওর মেবি তখন ব্রেইন হিমোরেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ বা এরকম কিছু হয়েছিল, যেটা হচ্ছে রাত্রিবেলা ওরা তখন বুঝতে পারেনি যে হ্যাঁ যেটা এরকম একটা ব্যাপার ছিল। তো অনেকের সাথে এরকম ঘটে, আমার সাথেও এমন একটা ব্যাপার ঘটে। তো সেটা ছিল হচ্ছে আমার নানু আমাদের বাসাতেই থাকতেন, মানে ঢাকায় যেখানে থাকতেন, ওনার অনেক বয়স ছিল 100 বেশি আর কি। তো প্রায় সময় নানু রাত্রেবেলা মানে ডাক দিত আমাদেরকে, উঠো উঠো, মনে করতে কি নামাজের সময় হয়ে গেছে, তো উঠো উঠো নামাজ পড়ো নামাজ পড়ো। আমার জিনিসটা অত ওটা মানে সবসময় আর কি এটা খেয়াল করা হতো না যে কি
আর একবার বিরতির সময় হয়ে গেল, গভীর থেকে গভীর হচ্ছে রাত, রাত অন্যরকম একটা আবেদন, কবির কবিতায় রাত অন্যরকম, একেবারে শুনশান নিরবতায় কোন একজন নির্জন পথচারীর জন্য রাত অন্যরকম, একেবারে বিরহ কাতর একটা মানুষের জন্য রাত অন্যরকম, কিংবা ব্যথায় শোকে কাতরে রাতটা কারো কারো কাছে একেবারেই অন্যরকম। কিন্তু যারা ডর শুনছেন তাদের কাছে কিরকম? ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চার মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি। আজকে মোট 4 জনকে নিয়ে আমাদের ডরের যাত্রা শুরু হয়েছে। নাইন, অন্তু, সুরভি এবং নম্রতা। পুরনো ঢাকার নবদ্বীপ বসাক লেনের কোন একটি বাড়িতে ডরের 90তম পর্বটি ধারণ করা হয়েছে। প্রিয় শ্রোতা, সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন। আমি আরজে কিবরিয়ার উপস্থাপনায় এবং পরিকল্পনায়। সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে। এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। ফিরছি আবার মূল গল্পে। ডর,
অনেকের সাথে এরকম ঘটে, আমার সাথেও এমন একটা ব্যাপার ঘটে। তো সেটা ছিল হচ্ছে, আমার নানু আমাদের বাসাতেই থাকতেন, ঢাকায় যেখানে থাকতেন, ওনার অনেক বয়স ছিল, 100 বেশি আর কি। তো প্রায় সময় নানু রাত্রেবেলা মানে ডাক দিত আমাদেরকে, উঠো উঠো, মনে করতে কি নামাজের সময় হয়ে গেছে, তো উঠো উঠো, নামাজ পড়ো নামাজ পড়ো। আমার জিনিসটা অতটা মানে সবসময় আর কি এটা খেয়াল করা হতো না যে কি। তো একদিন হয় কি, রাতে হচ্ছে নানু ডাকছিল আমাদেরকে, তো আমি শুনি না জিনিসটা। তো আমার সাথে হচ্ছে আমার এক কাজিন, ও হচ্ছে গ্রাম থেকে আসে আর কি, ও থাকে। তো আমরা দুজন তখন মানে শোয়া আর কি। তো আমি রাত্রেবেলা না স্বপ্নে দেখি কি যে এরকম, সকালবেলা আমি কোচিং এ যাব, তখন হচ্ছে আমি ক্লাস 8 পড়ি আর কি, দেখি কি যে আমরা সবাই কথা বলতেছি যে নানু মারা গেছে, আমরা হচ্ছে 5টার সময় রওনা দিব, 5টার সময় রওনা দিব। তখন হচ্ছে মানে একজন আসেন আমাদের, আমি চিনি না কে উনি, উনি হচ্ছে একদম বড় একজন সাদা পাঞ্জাবির পর একটা লম্বা করে একজন লোক আসে, উনি এসে বলে যে তোরা কয়টার সময় রওনা দিবি, মানে তোরা বাড়িতে যে যাবি কয়টার সময় যাবি। আমি বলে যে আমরা 5টার সময় যাবো। বলে লাশ কই রাখবি, যে ওনার বডিটা যে কোথায় রাখা হয়েছে আমাকে একটু বল। তো আমাদের থাকি কি আম্মুর রুম, আর আমার রুমের মাঝামাঝি একটা জায়গা আছে, সেটা আমি বলি ওই যে ওখানে রাখা আছে ওনার বডিটা। এরকম বলার পরে দিয়ে আমি ঘুম থেকে ভেঙে যাই আরকি। তো সকালবেলা আমি আম্মুকে যে বলতে থাকি যে আম্মু এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি। তো আম্মু হচ্ছে, আম্মু তো গভর্নমেন্ট জব করে, তো আম্মুর পোস্টিং এর জব। তো আম্মু বলে আমি তো সকালবেলা চলে যাচ্ছি। আম্মু বলে তুমি নানু দিকে খেয়াল রাখো, বলে আম্মু হচ্ছে রওনা দেয়। আমি বলি এটা আম্মুকে এরকম এরকম ব্যাপার। বলার পরে দিয়ে এরকম সময় আমি টিভি দেখতেছি এরকম দেখার সময়, তো পরে হচ্ছে 11টা বাজে, বাসার মধ্যে কেউ নাই, আমি একাই তখন। তো তখন হচ্ছে দেখি কি নানু আমাকে জোরে জোরে ডাকতে থাকে যে তুই কই তুই কই, আয় নম্রতা এদিকে, তাড়াতাড়ি আয় এদিকে। তা আমি যাই, দেখি উনি হচ্ছে বাথরুম থেকে উঁচু করে বের হয়, বের হওয়ার সময় উনি স্ট্রোক করে আর কি, স্ট্রোক করে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে উনি মানে মারা যায় ওই সময়। তা আমি একা ওনার বডিটা নিয়ে বসে আছি প্রায় মানে 15-20 মিনিট। আমি বুঝতেই পারলাম না যে আমি করবোটা কি, মানে আমি কি ওনাকে ঘরে নিয়ে আসবো, উনি তো হেলদি ছিলেন, আমি ওকে কি ঘরে তখন মানে খাটে রাখবো না কি করবো, আমি ওনার বডিটা রেখে আমি বুঝতে পারি না যে আমি কি করবো, আমি এখানে কি বসেই থাকবো। তাই 15-20 মিনিট আমি ঘরের মধ্যে একা, কেউ নাই ওই সময়। তো হচ্ছে একটা সময় মনে হয় যে না আমার এখন বের হওয়া উচিত, আমি এভাবে তো ডেড বডি নিয়ে বসে থাকতে পারি না। তো বের হই, বের হওয়ার পরে দিয়ে আমি হচ্ছে যে আমি তখনও বুঝি না যে উনি যে মারা গেছে, মানে হয়তো বুঝি বা মানতে চাই না এরকম একটা ব্যাপার। তো হচ্ছে আমরা এরকম সবাইকে আমি তখন জানাই রিলেটিভদেরকে, আমার বাবা আসে সবাই আসে। যে সময় আমরা ওনাকে নিয়ে বাড়িতে যাব, গাড়িতে উঠি, বসার পরে আমি জাস্ট ঘড়িটার দিকে তাকাই, তাকাই দেখি যে হ্যাঁ তখন ঠিক 5টা বাজে। এবং ওনার লাশের গাড়িটা তো আমরা আগে পাঠিয়ে দিই, তখন দেখি যে ওনার লাশের গাড়িটা যাওয়ার পরে যেখানে ওনার বডিটা রাখা হয় ঠিক ওইভাবেই, যেখানে হচ্ছে আম্মু যে রুমটাতে থাকতো আর আমি যে রুমটাতে থাকতাম ঠিক ওই মাঝামাঝি জায়গাটাতে, ওইরকম একটা জায়গাতে, মানে একদম যা আমি স্বপ্নে যা দেখলাম তবু সেই ঘটনাটাই ঘটলো। আমি আম্মুকে মানে আম্মু জাস্ট মানে ঘড়ির দিকে তাকায় আমাকে, মানে কোনো দুজন দুজনের দিকে কোনো কথা বললাম না, যে আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক তখন ঠিক 5টা বাজতেছে, মানে কোনো মানে 5টা 1ও না, 5টা বাজার 1 মিনিটও বাকি না, আমি ঠিক যেভাবে স্বপ্নে দেখলাম যে ওনাকে বললাম 5টা বাজে রওনা দিব, সবকিছু সেম টু সেম, এরকম একটা ব্যাপার ঘটলো। এবং মানে এরপরে যখন আমরা বাসায় ব্যাক করি বা আসি, তারপরে আমরা দেখতাম যে হ্যাঁ ওই যে নানু যেরকম রাত্রেবেলা হাঁটতো, আমাদের মনে হতো যে হ্যাঁ নানু হাঁটছেন ওরকম, মানে ঘরে ঘরে হাঁটছেন হচ্ছে সোফা ধরে 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 দেয়াল ধরে ধরে হাঁটতেন, মনে হতো যে হ্যাঁ এরকম হাঁটছেন,
মানে জাস্ট আপনারা ফিল করতেন নাকি কেউ দেখতে পেয়েছেন?
মানে আমারও মনে হতো যে আমি দেখছি, আম্মুরও মনে হতো দেখছে, আব্বুরও মনে হতো সেম জিনিস, মানে আমাদের এরকম মনে হতো আর কি, যে বেশ কয়েকদিন এরকম আর কি মনে হচ্ছিল। মানে আফটার
বেঁচে থাকতে এই কাজগুলো করেছেন, চোখের সামনে এটা ভাসতে থাকে, তো এটাও হতে পারে,
এটাও হতে পারে এরকম। মানে ঠিক নানু মারা যাওয়ার কদিন পর আমার বড় মামা মারা গেলেন, বড় মামা মারা যাওয়ার কদিন পর বড় খালা মারা গেলেন, আম্মুর এমন একটা কন্ডিশন ছিল আম্মু মনে হচ্ছে সবাইকে দেখতে পেত ঘরের ভিতরে।
আচ্ছা, আপনি বলছেন যে আপনার নানু মারা যাওয়ার পর আরো দুটো মৃত্যু ঘটেছে, তো এই মৃত্যুগুলোর আগে কি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখা হয়েছে? যা
এই মৃত্যুগুলোর আগে না, কিছু হয় কি আমাদের যখন দেখা যায় কোনো একটা বিপদ সময় তখন হচ্ছে কিছু ব্যাপার ঘটে। যেমন রিসেন্টলি আমাদের একটা মানে আম্মু হঠাৎ করেই খুব মানে পেট ফুলে যাচ্ছিল, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, আমরা বুঝতে পারছিলাম না কি জিনিস। মানে অনেক জায়গায় করলাম ট্রিটমেন্ট, করলাম তো ট্রিটমেন্ট করার পরে ডাক্তার বলছে যে ক্যান্সার, ওনাকে হচ্ছে কেমো দিবে দিবে, এই সময় আমরা বুঝতেই পারছি না যে আসলে ওনার ক্যান্সার না। ডাক্তার তখন ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করলো, তা আম্মু দেখে কি যে আমরা মানে আম্মু ঘরের ভিতরে বসা, এবং সেম স্বপ্নটা হচ্ছে আম্মু দেখলো আমার আপাও দেখলো, আম্মু ঘরের ভিতরে বসা এবং ওই লোকটা আসলেন, আসার পরে দিয়ে মানে এসেই যাচ্ছে আম্মুকে বলতেছে যে আঁচলটা ধর, আঁচলটা ধর বলে আম্মুকে অনেকগুলো মানে সোনার গয়না ওনা আম্মুর আঁচলের মধ্যে দিয়ে উনি আবার চলে গেল। পরের দিন উঠার পরেই ঘুম থেকে উঠলো, পরের দিন হচ্ছে মেডিনোভা থেকে রিপোর্ট আসলো যে না আম্মুর ক্যান্সার না, আম্মুর ওখানে টিবি হয়েছিল, সবকিছু নর্মাল। মানে আমাদের বড় বড় ফাড়াগুলো কাটে বা বড় বড় ব্যাপারগুলো যখনই ঘটে তখনই এরকম হয়। তা আমি হওয়ার আগে যে ব্যাপারটা ঘটেছিল, আম্মুর হচ্ছে কোনো বেবি থাকছিল না, মানে দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম বেবি নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি যখন হব তার হচ্ছে আম্মু কনসিভ করার পরই দেখা গেল যেরকম আসলেন, তার সকালে উনি বলতেছে আম্মুকে যে আম্মুকে উনি সবসময় স্বপ্নে দুলালি বলে থাকে। মানে আম্মুর ধারণা যেটা আমার নানা, যে যিনি আসেন উনি হচ্ছে আমার নানা, তার নানাও আম্মুকে দুলালি বলে ডাকতো। তো দুলালি বলে বলতেছে যে দুলালি এবার তো তোর একটা মেয়ে আসবে, খুব লক্ষ্মী একটা মেয়ে আসবে, এটা বলে উনি মানে চলে যায়।
তো আসলে যেটা ঘটছে এখনো কি কোনো কিছু ঘটে যে এরকম স্বপ্ন দেখতে পায়?
হ্যাঁ এরকম ঘটে।
তো আমি যতটুকু বুঝতে পারছি যে কোনো না কোনো কিছু একটা পজিটিভ এনার্জি আপনাদেরকে কোনো না কোনো ভাবে অ্যাওয়ার্ড করার চেষ্টা করছে, এবং হয়তো ম্যাক্সিমাম সময় আপনাদের সেটা দ্বারা কোনো না কোনো ভালো কিছুই ঘটছে। তো ভালো কিছু যেহেতু ঘটছে আমরা বলতে পারি না যে এটা আপনার জন্য কি বলে যে আপনার জন্য ভালোই কোনো কিছু একটা ঘটছে। যাই হোক, অনেক সময় এই ভালো জিনিসগুলো অনেকের কাছে কি বলে মেনটেন করা খুব কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য।
ছোট্ট একটা বিরতির সময় আরো একবার, একটু পরে আবার ফিরব। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দহ্তনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে। আমরা জানি যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয় যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক, পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত। এই তো মাত্র কিছুদিন আগে আমরা জানলাম মঙ্গল গ্রহে পানি আছে, তবে কি মঙ্গল গ্রহে জীব বৈচিত্র্য আছে? তবে কি তারা আমাদের চাইতে অনেক অনেক বেশি মেধাবী? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনাই বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরে। আমরা আবারও শোনা শুরু করছি ডর। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরও একবার বলছি 09613892892। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর।
তো ফাইনালি ঘটনা তো শোনা হয়ে গেল, কেমন লাগলো শান্ত? দারুণ। ডাক্তারদেরও যেরকম ভৌতিক অভিজ্ঞতা থাকবে তা আসলে আমার কল্পনাটা ছিল না।
আসলে আই থিঙ্ক অনেকেই হয়তো কল্পনা করতে পারবে না যারা ডর শুনবে, কিন্তু আসলে ঘটে, এরকম অনেক ঘটনাই চতুর্দিকে ঘটে চলছে, বিশ্বাস করতে বাধ্য। এবার আপনি যে প্রফেশনেই হন না কেন বা যে অবস্থাতেই হন না কেন, তো যাই হোক, প্রত্যেককেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জার্নিতে এসে যোগ দেওয়ার জন্য। কিছু কিছু ঘটনা আমার একটু রেফারেন্স না টানলেই নয়, সুরভি যেমন ঘটনা শুনলাম, সুরভির লাস্টের দিকে এসে যে সুরভি বলল যে এই ঘটনাটার কথা, যে মানে একটা সময় ওরা মাংস পোড়ার গন্ধ পেত, মানুষ শরীর পুড়ে গেলে একটা কাঁচা শরীর যদি পড়তে থাকে যে ধরনের গন্ধ, সেই গন্ধটা যে ওরা পেত, কি বলবো, আমি এরকম মানুষের দেহ পড়ার গন্ধ আমি পেয়েছি, এটা যে কত বিকট আর বিভৎস, যে না পেয়েছে সে কখনো বুঝতে পারবে না। আর এগুলো যদি দুর্ঘটনা কবলিত কোনো কিছুর হয় তাহলে তো কথাই নেই। আমি একটা মানে হরর কোনো কিছু না, একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, আমি কোনো একটা জায়গায় মনে হয় একবার গিয়েছিলাম, ওখানে আমি বেড়াতে গিয়েছিলাম, ওই এলাকায় আগুন লেগে গিয়েছিল, এবং আগুন লাগার ফলে কি হচ্ছে, একটা ফ্যামিলিতে দুইটা মেম্বার একদম জ্বলন্ত পড়ে গেছে। এবং ওই সময় যে মানুষজন আগুন নেভাচ্ছিল, আগুন নেভানোর কেউ কাছে যেতে পারছে না, আগুনের ভয় না, এই যে বিকট উৎকট গন্ধ, এই গন্ধটাই নিতে পারছিল না।
তুমি সামনে থেকে দেখছিলে পুরো ব্যাপারটা?
আসলে সামনে থেকে দেখছিলাম বলতে কি, যেই জায়গাটাতে পড়া যাচ্ছিল অনেকেই বুঝতে পারছিল যে ওখানে এই ইনসিডেন্টটা হচ্ছে, কিন্তু কেউ আসলে আগুনের জন্য এগিয়ে যেতে পারছিল না, সেই দুর্গন্ধ তো আছে। আর সেই জিনিসটাই যদি কোনো মানুষ তার বাড়ির মধ্যে প্রতিনিয়ত পেতে থাকে
তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর
ভয়ঙ্কর লাগতে পারে। ডেফিনেটলি, যাই হোক, থ্যাংকস সুরভিকে। এবং শান্ত, তুমি তো জায়গা খুঁজে বের করছো, মানে হন্টেড প্লেস গুলো, তো সুরভিদের বাড়িটা কিন্তু, টাঙ্গাইলের বাড়িটা কিন্তু আমাদের একটা ডরের প্লেস হতে পারে।
হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে, আমরা চলে যাব।
প্রতি অমাবস্যার রাতে এখনো ওখানে এই ধরনের উদ্ভট কিছু দেখা যায়, এবং ওনারা বাড়ি থেকে মেম্বাররা চলে যায় শুধু এই উদ্ভট জিনিসগুলো এড়ানোর জন্য। তো আমরা ওখানে কোনো একটা অমাবস্যার রাতে স্টে করতে চাই পুরো ডর টিম। সুরভি আমাদেরকে হেল্প করবে এই ব্যাপারে, এবং সুরভির মাথা নাড়ানো দেখে আমরা বুঝতে পারছি যে সুরভি এই ব্যাপারে হেল্প করতে আগ্রহী। থ্যাংকস সুরভিকে। প্রশান্ত, এবার আমরা স্পটের ঘটনায় আসি, যে হোয়াই উই আর হিয়ার।
আজকে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটাতে আমরা গল্প শুনছি, এই যে জায়গাটার উপরে বিল্ডিংটা হয়েছে, মানে এখন তো কেউ থাকছে না, ভবিষ্যতে হয়তো থাকবে, কিন্তু গত 20 বছর ধরে এই জায়গাতে কেউ থাকতে পারেনি। মানে ব্যাপারটা এরকম ছিল যে খুব খালি জায়গা পড়ে থাকতো এখানে, যারা এসে থাকার চেষ্টা করেছে তাদের পরিবারের যারা ছেলেরা ছিল, মানে পুরুষ মানুষ যারা ছিল, তারা মারা যেত। তো এই কারণে আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে, কিন্তু এই জায়গাটাতে কেউ কখনো বাড়ি করার সাহস করেনি।
একটু জিনিস জানি যে পুরো ফ্যামিলিতে যত পুরুষ থাকতো সবাই মারা যেত না, একজন না একজন মারা যেত,
একজন একজন করে।
এবং এটা নিশ্চয়ই কি বলে যে স্বাভাবিক মৃত্যু ছিল না,
অনেকটাই অস্বাভাবিক। এবং আমি যতটুকু খোঁজ খবর নিলাম যে যারা থাকতো তারা তো মারা যেতই, এছাড়া যখন কেউ থাকতো না, মানে একটা সময় এসে সব পরিবার যখন বুঝতে পারলো আসল প্রবলেমটা হচ্ছে জায়গায়, তখন পাশের বাড়িতে যে লোকটা থাকতো আর কি, ওনার বাবার এক অভিজ্ঞতার কথা বলেন, মানে যখন এই জায়গাটা খালি ছিল কেউ থাকতো না, তখন একদিন রাতের বেলা, একদিন রাত না প্রায় রাতে, উনি শুনতে পেতেন যে 5-10 জন মানুষ এসে বসে আছে,
মানে এই জায়গাটাতে,
এই জায়গাটাতে। হ্যাঁ, তো খালি জায়গা অনেক সময় দেখা যায় যে যারা মানে নেশাগ্রস্ত মানুষ আছে তারাও এসে বসে থাকে। ওনার বাবা এরকমই ভেবে জানালা খুললেন, রাত 2-2.5টার সময় হবে, খুলে উনি খুব অবাক হয়ে গেলেন, দেখলেন যে সাদা পায়জামা পাঞ্জাবি পরা একজন মানুষ দাঁড়িয়ে, তাদের কাঁধে হচ্ছে একটা খাটিয়া রাখা, এবং খাটিয়া হচ্ছে একটা লাশ। এবং যখন দেখলেন তখনই সে মানে একদম স্ট্যাচুর মতো হয়ে গেলেন, যে এত রাতের বেলা এই খালি জায়গাতে লাশ নিয়ে কে আসছে। এবং সে মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন ওইদিকে, এবং এক পর্যায়ে গিয়ে দেখলেন যে ওই 4-5 জন মিলে লাশটাকে কবর দিচ্ছে ওই জায়গার মাঝে, খালি জায়গাটার মাঝে আর কি। এবং এটা দেখার পর উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। তার কিছুদিন পরে তার বাবা মারা যায়, যে লোকটা আমাকে বলছে তার বাবার কথা বলছে আর কি, তার মানে সেটা অনেক দিন আগের ঘটনা। এবং তারপর থেকে এখানে যারা থাকার চেষ্টা করেছে, অনেক পরিবার হয়তো একটু মানে রাগ দেখিয়ে থাকার চেষ্টা করেছে, এসে জোর করে ঘর বাড়ি বানিয়ে
মানে দখল করার
চেষ্টা করেছিল,
তাদের সাথে ওই ইনসিডেন্ট ঘটেছে।
হ্যাঁ, সবার সাথে এই ঘটনাই ঘটেছে। আর এখন যে বিল্ডিংটা করা হয়েছে, এই বিল্ডিং এ যারা থাকবে তাদের সাথে কি হবে আমি জানি না, ভাবলাম যে এখানে
আমরা এতটুকু বলতে পারি যে যারা এখানে মানে ভবিষ্যতে বসবাস করতে যাচ্ছে তারা একটু জেনে শুনে সমস্ত কিছুই বসবাস করতে যাবে বা করবে। যাই হোক, আমরা
অনেক ঘটনায় বলে দিয়েছি, কিন্তু আমরা এই জায়গাটার স্পেসিফিক তো পুরো করতে পারছি না। এটা বুঝতে পারছেন অনেকে যে আমরা, আমাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে, বাইন্ডিংস রয়েছে, যার মধ্য থেকেই আমাদেরকে কাজ করতে হয়। তো এই জায়গাটা হচ্ছে, এই বাসাটা হচ্ছে লক্ষ্মীবাজারের নবদ্বীপ বসাক লেন, ঠিক অপোজিটই রয়েছে আতলা খান লেন। সোজা গলি দিয়ে যখন কেউ ঢুকবে, ঢুকে আরেকটু সামনে গিয়ে
এখানে স্টপ করে দেওয়া উচিত আমাদের। শান্ত, মানে এর বেশি হয়ে গেলে জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এটা করতে পারি না, এবং এটা করলে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। তো আমরা এই কন্ট্রোভার্সিয়াল জায়গাগুলোতে আর যেতে চাই না। আমাদের মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকের ঘটনা শোনা এবং প্রত্যেক জায়গাটার পেছনের ইতিহাসটা তুলে আনা। তো শান্ত, এইটা কি কোনো কিছু জানা গেছে কোনোভাবে, যে এই জায়গাটাতে এরকম ঘটার কারণ কি, এর কি কোনো অতীত ইতিহাস রয়েছে? আমরা তো বিভিন্ন জায়গায়, যেমন সুরভীর ঘটনা তো আমরা পেয়েছি, তাদের বাড়িটাতে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল, বাচ্চা মারা গিয়েছিল 13-14 বছরের আগুনে পড়ে। এরকম কোনো ঘটনা এই জায়গাটার কি আছে?
আমার মনে হয় যে আরেকটু যদি গভীরে যাওয়া যেত তাহলে হয়তো এরকম কিছু বের হয়ে আসতো, কিন্তু আশেপাশে মানুষ ওভাবে কিছু বলতে পারেনি। তাদের ধারণা ছিল যে ওই জায়গাটা অভিশপ্ত জায়গা, যে জায়গায় কোনো মানুষ থাকতে পারবে না। এবং অনেকের ধারণা, অনেকে আমাকে বলেছে যে যে জায়গাটা লোকটা দেখেছে যে কবর দিচ্ছে, ওই জায়গাটা আসলে একটা মাজার। ইভেন কি এমনও হয়েছে, বাচ্চা ছেলে মেয়েরা তো অনেক কিছুই বোঝে না, যে বাচ্চারা এই খালি জায়গায় এসে খেলতো, তাদের মধ্যে কয়েকজন যখন এই জায়গাটাকে অপবিত্র করেছে, দেখা গেছে তার কয়েকদিন পরে তাদের বড় কোনো একটা ক্ষতি হয়ে গেছে। এবং এই কারণে এই জায়গাটা অনেকে অ্যাভয়েড করে চলতো, আশেপাশে সবাই খেলতো কিন্তু এই খালি জায়গায় কেউ খেলতো না। আর না খেলতে খেলতে একটা পর্যায়ে গিয়ে মানে মানুষের মতো কিছু বাড়ি, কিছু জায়গাও মৃত হয়েছে, ঠিক এই জায়গাটাও মৃত হয়ে গেছিল।
আসলে বর্তমানে ঢাকা শহরের যে অবস্থা, এই পরিস্থিতিতে মানে কোনো ফাঁকা জায়গা ফেলে রাখার কথা কেউ চিন্তাই করতে পারে না, কিভাবে সেখানে ইটকাঠের জঙ্গল তৈরি করা যায়। যাই হোক, ওই দিকে আমরা নাই যাই। তো অনেক সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি তাদের এই দারুণ দারুণ ঘটনাগুলো, এবং শান্তকে অবশ্যই এই জায়গাটা আমাদেরকে দেখানোর জন্য, আমাদেরকে নিয়ে আসার জন্য। সবশেষে র‍্যাপ আপ করার আগে আমি ছোট্ট একটা ঘটনা এখানে যারা আছেন সবার সাথে শেয়ার করতে চাই, যদিও ঘটনাটা আমার ব্যক্তিগত না, ঘটনাটা ডরেরই একজন শ্রোতা তারই শেয়ার করা ঘটনা, এবং সে আমার ফেসবুক পেজে ঘটনাটা শেয়ার করেছে। অনেকেই ইতিমধ্যে জানেন যে আমাকে ফেসবুকে আমার পেজ www.facebook.com/rjsuman SUMAN, এখানে এসেও অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে এবং অনেকেই বিভিন্ন ঘটনা লিখে পাঠাচ্ছে। তো এই ঘটনাটা আমার কাছে মনে হলো যে একটু শেয়ার করব ডরের যারা গেস্ট থাকে তাদের সঙ্গে। ঘটনাটা যে লিখে পাঠিয়েছে আমাকে, তার নাম হচ্ছে নওরোজ, সে ঢাকাতেই থাকে এবং এই ছেলেটার বাসা হচ্ছে মিরপুরে, 10 বা 11-র মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে হয়তো, এবং সে চাকরিজীবী। সে মিরপুরে যেই বাসাটাতে থাকে, বাসাটা 6-তলা বিল্ডিং এবং সে 5-তলাতে থাকে, এবং দুটো বিল্ডিং পাশাপাশি, দুটোই 6-তলা বিল্ডিং, দুটো বিল্ডিং পাশাপাশি, দুটো বিল্ডিং এর মাঝের ডিস্টেন্স বড় জোর 3-3.5 হাত এরকম হতে পারে। ওর ঘটনা যেটা ঘটেছে, আমি শুভ ওর ভাষাতেই আসি, ও যেটা লিখেছে আমাকে যে ও চাকরিজীবী যেহেতু একটু সকাল সকাল ঘুমিয়ে যায়, কোন একটা ওয়ার্কিং ডেতে সকাল সকাল ঘুমিয়ে গিয়েছিল, একটা পর্যায়ে তার ঘুম ভাঙে কোনো একটা শব্দে। তো কোনো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়, এবং এই শব্দটা প্রথমে অনেকটা অল্পই ছিল, ঢাকা শহরে এরকম শব্দ হরহামেশায় আসতেই থাকে। তো সে ইগনোর করে ঘুমাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে দেখলো শব্দটা কন্টিনিউয়াসলি হচ্ছে এবং সে তার ঘুমটা ধরে রাখতে পারছে না, ঘুম ভেঙেই গেছে। ঘুম থেকে উঠে খাটে বসেছে এবং তার জানালার পাশেই হচ্ছে যে পাশের ফ্ল্যাটটার কথা বললাম না, ওই ফ্ল্যাটটা, এবং ওই ফ্ল্যাটের কিচেনটা হচ্ছে তার জানালা বরাবর, অর্থাৎ ওই কিচেনে যে যখনই থাকুক না কেন সে তার খাটে বসলেই এটা দেখা যায় এবং ডিস্টেন্স অনেক কম। তো ওই সময় তো সে দেখলো যে কেমন একটা আলোর মতো দেখা যাচ্ছে ওই কিচেনে, এবং ওই কিচেনের গ্যাসের চুলার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং হাঁড়ি বা পাতিল কোনো কিছু একটা চুলার উপর বসানো, কিন্তু চুলার আগুন নেই, অর্থাৎ গ্যাস জ্বলছে না। বাট এটা সে অস্পষ্ট দেখতে পাচ্ছে, কারণ আশেপাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানের কিছু লাইট জ্বালানো ছিল, সেই লাইটের আবছা আলোটা ওখানে এসে পড়ছিল। তো সে আবছা আলোয় স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন আছে, এবং তার মুভমেন্টটাও সে একটু খেয়াল করেছে। তো এটা দেখার পর সে ভয়ে অনেকটা আড়ষ্ট হয়ে গেছে, কিন্তু একটা পর্যায়ে আর নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার দিয়ে ফেলেছে।
তো তার বাসার সমস্ত লোকজন তার রুমে ছুটে আসে এবং ছুটে আসার পরে তার কাছ থেকে কারণটা আসলে জানতে চেয়েছিল এবং সে যখন যে ঘটনা বলল এতে সবাই অনেকেই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তো ওইখানে টর্চ মেরে বা ডাকাডাকি করে সবাই দেখেছিল এবং পরের দিন এটা ভালো করে চেক করার জন্য দেখেছে যে না ওই রুমটা তালাবদ্ধ অবস্থায় ছিল। এই রুমটার এই ঘটনার পেছনে যে ঘটনাটা রয়েছে সেটা হচ্ছে যে এই রুমে প্রায় 5-6 মাস আগে একটা ঘটনা ঘটে যায়, একটা দুর্ঘটনা বলতে পারি আমরা। একটা মেয়ে এই বাসারই প্রায় 17-18 বছরের মেয়েটা সুইসাইড করে। অনেকেই বলে যে এটা রিলেশন সংক্রান্ত কোনো কিছু কারণে হয়তো, আবার অনেকে বলে বাবা মার উপর অভিমান করে করেছে। যেটাই হোক, কোনো কারণে সুইসাইড করে এবং এটা নিয়ে অনেক প্রকার থানা পুলিশ হয়, অনেক ধরনের ঘটনা ঘটে। ফাইনালি বিষয়টা কোনো না কোনো ভাবে সেটেল হয় এবং এরপরে এই ফ্যামিলিটা এখান থেকে বাসা ছেড়ে দিয়ে চলে যায়। তো এখান থেকে বাসা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো ভাড়াটি এই বাসায় ওঠেনি এবং যে ফ্ল্যাটের মালিক সেও ভাড়া দেওয়ার ব্যাপারে আগ্রহ বোধ করেনি। সেও চাচ্ছিল কিছুদিন গেলে তারপরে বাসাটা ভাড়া দিবে। কিন্তু সবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই বাসা গত 2-3 মাস ধরে এই ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে, তাহলে ওই দিন কিচেনে কে ছিল? তাহলে কি নওরোজ কি ভুল দেখেছে? এটা কি তার মনের ভুল ছিল নাকি আদৌ কেউ ছিল? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে শুধু এতটুকু আমাকে লিখেছে, আমার যতটুকু বলতে পারি, আমার সেন্স যতটুকু আছে, অবশ্যই এখানে কোনো একজন ছিল এবং আমি স্পষ্ট তার মুভমেন্ট দেখেছি। যাই হোক, এরপর থেকে নওরোজ ওই রুমটাই চেঞ্জ করে ফেলেছে। নওরোজকে তাদের ফ্ল্যাটের পাশের অন্য একটা রুমে সে চলে গেছে এবং এই রুমে এখন অন্যরা থাকে এবং এই সেই জানালাটা পুরোপুরি বন্ধ রাখা হয় এবং এখনো পর্যন্ত আর এই ধরনের ইনসিডেন্ট শোনা যায়। তো যাই হোক, এই ছিল ঘটনা যেটা আমি চেয়েছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করতে। আজকের মতো এখানেই র‍্যাপ আপ করি। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড জায়গা থেকে সুমন আর শান্ত আপনাদের সাথে আবারও যোগ দিবে।
ঘর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন, সত্যি কি এটা সম্ভব? অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব। বিশ্বাসের এই ব্যাপারটি একান্তই আপনার। শেষ করছি আজকের ডর, প্রস্তুত থাকুন। বৃহস্পতিবার রাত ঠিক 12টায় আমি আরজে কিপ্রিয়া আবারও আসছি।